exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
শুরু হলো ডর 123তম পর্বে। আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ আমি আরজে কিপ্রিয়ার পক্ষ থেকে। আমার টিম মেম্বার লোবান এবং সুমন রয়েছে আপনাদের সঙ্গে এবং আরো একজন ট্যারট কার্ড স্পেশালিস্ট রেজা ভাই, সে যোগ দেবে ঠিক রাত 12টায়। ডরের 123তম পর্বটি আপনারা শুনছেন কুমিল্লা জেলার কোন একটি রহস্য ঘেরা লাশ কাটা ঘরে বসে এই পর্বটি ধারণ করা হয়েছে। প্রিয় শ্রোতা, আমরা শুরুতেই সুমন এবং লোবানের সেখানে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাব। তারপর আজকে 11টা থেকে 12টা পর্যন্ত যার ভৌতিক ঘটনাটি এখানে উপস্থাপন করা হবে সে হচ্ছে সাফায়াত, যে মূলত আমাদের গত সপ্তাহে টিম মেম্বার হিসেবে জয়েন করেছিল ডরে। তার গল্পটি আমরা শুনব। শুরু করছি ডরের 123তম পর্ব, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
এসি গাড়িতে নিবা না নন এসি? শীতের মধ্যে তুমি কি চাও
বলো?
এসিতেই যাই, চলো রাত্রের শান্তি।
আসলে কি শীতের তো দেখা নাই, গরম পড়ে গেছে।
হ্যাঁ হ্যাঁ, ওই জন্য এসিতে যাই। চলো
এসিতে যাব। আচ্ছা যাক, লোবান যেহেতু একটু আবদার করেছে এসিতে যাওয়ার জন্য, দেখা যাক পাই কিনা টিকিট। তারপরে
অবশ্য পাওয়ার ভাড়ার পার্থক্য কিন্তু বেশি নর্মাল আর এসি।
আরে ভাড়ার পার্থক্য চিন্তা করে লাভ নাই লোবান, আমি আছি না?
আমি তো একটা চিন্তা দিয়ে আছি।
ঠিক আছে, শুধু তোমার মানিব্যাগটা আমার কাছে দিয়ে রাখো, তাইলেই হবে।
ঠিক আছে, জমা। আমার মানিব্যাগ কিন্তু বাধা থাকে।
আগে ওই যে ওইখানে টিকিট কাটতে হবে, তাড়াতাড়ি ওইদিকে আসো।
চলো চলো।
সায়দাবাদ থেকে বাসে করে আমরা রওনা দেই কুমিল্লার উদ্দেশ্যে।
সুমন, আমার ধারণা ছিল 3-4 ঘন্টা লাগবে, আমরা কিন্তু মোটামুটি খারাপ আসলাম না?
ভালোই আসলাম।
ভালোই, আসলে এত সময় লাগে নাই। কিন্তু এই যে ঢাকায় থাকতে সায়দাবাদে থাকতে আমরা যেই শীত নিয়ে বলছিলাম যে গরম,
সেই তুলনায় কিন্তু শীত
মোটামুটি আছে, তবে গ্রামে এই সময় আরো বেশি থাকার কথা ছিল,
আরো অনেক বেশি।
আর এখন রাত হয়েছে,
রাত হয়ে
গেছে, একটা দোকানও কোনো জায়গা খোলা পেলাম। ওই কর্নারে মনে হয় দুটো দোকান খোলা দেখা যাচ্ছে। যাই হোক, অনেকে
কর্নার আমার তো মনে হচ্ছে বন্ধ।
চলো এগিয়ে দেখি। কিন্তু একটু কনফিউশন দূর করে লোবান, আমরা ওই দোকানের কাছাকাছি যাইতে যাইতে একটা কথা একটু ক্লিয়ার করে দিই যারা ডর শুনবে রেডিওতে। আমরা আসলে কোথায় এসছি কোথায় যাচ্ছি এটা আসলে এখনো সবার কাছে ক্লিয়ার না। এতটুকু বলি যে আমরা আজকে এমন একটা জায়গায় এসছি, এটা কুমিল্লা জেলারই কোন একটা থানা এসছি আমরা, বৃহত্তর কুমিল্লা। এখন ঘটনা হচ্ছে যে আমরা স্পেসিফিক জায়গাটার নাম এই জন্য বলছি না যে আমরা আজকে ডরটা খুবই সেন্সিটিভ একটা জায়গায় ধারণ করব, যদিও আমি জানি না এখনো কম্পাউন্ডের ভেতরে না ফেলে হয়তো কম্পাউন্ডের বাইরে আমরা একটা সুযোগ পেতে পারি। তো এটা প্রতি থানায় একটাই আছে, কারণ আমরা একটা থানাতে যাচ্ছি, মানে পুলিশ স্টেশনে যাচ্ছি।
কিছু হইলে মায়ের হবে না,
রাইট? তো আমরা সেজন্য হচ্ছে যে আমরা কোনো নামটাই বলছি না, তবে একটা থানায় আমরা যাচ্ছি। এখন হচ্ছে আমি আর লোবান এখান থেকে একটা রিক্সা নিব এবং আমাদের
মিনা বললো যে সিএনজি পাওয়া যায়
না,
সিএনজিতে গেলে ভালো হতো না?
না না, সিএনজি পাওয়া যাবে না এবং দূরত্বটা খুব বেশিও না, রিক্সাতে আমরা ইজি পৌঁছে যেতে পারবো।
ওকে, আর রিক্সাও তো দেখছি না সুমন,
রিক্সা একটু হাঁটলেই পেয়ে যাবো লোবান, একটু হাঁটতে হবে। আর তুমি একটা কাজ করো, এই ফাঁকে ফাঁকিরা গেস্টকে নিয়ে পৌঁছে গেছে কিনা তুমি একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে নাও, ওই ফাঁকে আমরা দেখি রিক্সার জন্য ওয়েট করি।
একটু চাটাও দেখো না পাওয়া
যায়, দেখা যাক দোকানটা খোলা আছে কিনা। চলো,
ওকে লেটস মুভ।
Thank you.
আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি, যে আমরা এবার ডগটা একটা খুব সেন্সিটিভ জায়গায় ধারণ করতে যাচ্ছি। আমরা থানা কম্পাউন্ডের ভেতরে করতে পারছি না, তবে খুব লাগোয়া এই থানার যে একটা লাশ ঘর আছে সেই লাশ ঘরটা খুব কাছাকাছি। তো যাই হোক, আমরা এখন আমাদের মূল জার্নি শুরু করতে যাচ্ছি। এতক্ষণে সবাই জেনে গেছেন আমরা আসলে কেন নাম বলিনি আজকে যেই জায়গাটাতে বসে আছি। এখন কিন্তু মাঝরাতের মতো হয়ে গেছে, আমরা ডর রেকর্ড শুরু হবে। আজকে আমার সাথে একজন আছে শুধু, তো আমরা যাব তার কাছে। তো তার আগে একটু বলি যে এরকম জার্নিগুলোতে বিভিন্ন হন্টেড প্লেসে যদি আপনি যেতে চান, চলে আসতে পারেন, ডরে যোগ দিতে পারেন এই জার্নিগুলোতে, এবং সেই জার্নিতে নিজেও এক্সপিরিয়েন্স নিতে পারেন, এবং সেই সাথে আপনি আপনার এক্সপিরিয়েন্সগুলো হাজার হাজার মানুষের সাথে শেয়ার করতে পারেন। ডরের শুরুতেই একটা ফোন নাম্বার বলা হয়, সেই ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন। তাছাড়া আপনি চলে আসতে পারেন আমার যে ফেসবুক পেজ রয়েছে, অর্থাৎ www.facebook.com/rjsuman.dor। স্পেলিংটা বলে দিচ্ছি, SUMAN সুমন, ডট চিহ্ন দিবেন একটা, তারপর হচ্ছে DOR। এখানে এসেও আপনি লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন আমার সাথে, এবং আমাকে ইনবক্স করতে পারেন, অবশ্যই কোন একটা জার্নিতে আপনিও যুক্ত হতে পারবেন। তো চলুন আমাদের মূল জার্নি শুরু করি। আমি আরজে সুমন রয়েছে আপনাদের সাথে, আর এই মুহূর্তে আমার অতিথি যিনি রয়েছেন তার পরিচয়টা একটু তার কাছ থেকেই আমরা নিই। আপনার ইন্ট্রোডাকশনটা একটু আপনি আবার দেন আমাদের সবাইকে।
আমি সাফায়েত, একটা সফটওয়্যার ফার্মে জব করছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মালিবাগেই থাকি।
আচ্ছা সাফায়েত ভাই, আমি আর টাইম ওয়েস্ট করতে যাচ্ছি না, সরাসরি আমি ঘটনায় যেতে চাই।
আসলে যে এক্সপিরিয়েন্স করে তার কাছে জিনিসটা আসলে অনেক বেশি হরিবল, এবং অনেক সময় যখন বসে থাকি কিংবা চিন্তা করি তখন অনেক বেশি
ট্রু যে আসলে এই ঘটনাগুলো যাদের সাথে ঘটে তারা একটা যে মেন্টাল ট্রমার মধ্য দিয়ে যায়। আমরা যারা শুনি হয়তো ওই জিনিসটা আমরা ফিল করতে পারি না, আমরা শুধু জাস্ট থ্রিলটা অনুভব করতে চেষ্টা করি, কিন্তু যারা এই ঘটনার মধ্য দিয়ে যায় তারা আসলে এটার যে কি পেইন সেটা হারে হারে টের পায়।
তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি।
শিওর,
প্রথমে বলে রাখা দরকার যে আমি বিয়ে করছি লাস্ট টু ইয়ার্স, প্রেম করেই বিয়ে করা। বাসা থেকে অনেক প্রবলেম ছিল যার কারণে আমরা ইউনিভার্সিটি লেভেলে বিয়ে করে ফেলছি। আমার ওয়াইফকে নিয়ে আমি রাজশাহীতে একটা বাসা ভাড়া নিয়ে থাকি, সেখানে আর কি বেশ কিছু প্রবলেম আমরা ফেস করি। আমরা এক বাসায় থাকছি, ক্যাম্পাসে ক্লাস করতেছি, একেবারে শেষ মুহূর্তে আমার ক্লাস, তখন মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে এরকম একটা মোমেন্ট। তো আমাদের ভিতরে ইন্টিমেসি অনেক বেটার এবং দুজন দুজনকে অনেক বেশি বুঝি, বাট কেন জানি রাত গভীর হওয়ার সাথে সাথে আমাদের ভিতরে দূরত্বটা আসলে অনেক বেশি বেড়ে যাচ্ছিল। সে তার মতো ঘুমাচ্ছে, আমি আমার মতো কাজ করছি, দুজনের মধ্যে সেরকম কোন ইন্টিমেসি নাই। তো জিনিসটা আমরা বেশ অনেকদিন ধরেই ফলো করতেছি। তো একদিন মনে হইল যে না, এটা তো চলতে পারে না। আমার ওয়াইফ মোটামুটি প্রতিটা দিন রাত 9টার দিকে ঘুমায় যেত এবং উঠতে হচ্ছে সকাল 11টা 12টা। আমি সারা রাত ধরে কাজ করতাম, কিছুদিন ধরে মনে হচ্ছে যে আমাদের সাথে সামথিং কিছু একটা ঘটতেছে, টুকটাক কথা কাটাকাটি। হঠাৎ করে আমার হাত একদিন কেটে যায়, ওই দিনই আর কি হাতের হাড়ি পড়ে যায়, প্লাস আমাদের ভিতরে দূরত্বটা এ কারণে আরো বেশি বৃদ্ধি পায়। তো বললাম যে না, এটা তো হইতে পারে না, ব্যাপারটা কি? তখন আমরা সিনিয়রদের সাথে কথা বলার চেষ্টা করছি, পাশের বাসার ভাবি ভাই এদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আসলে আমাদের সাথে কি হইতেছে। তার মধ্যে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আমরা সচরাচর বিকেলবেলাটা বাইরে বারান্দায় বসে গল্পের বই পড়ে কিংবা গেমস খেলে আমরা পার করতাম। হঠাৎ করে আমাদের ভিতরে কোন রিজন ছাড়া আমাদের ভিতরে একটা গন্ডগোল শুরু হয়, এবং গন্ডগোলের এক পর্যায়ে সে আমার গলা ধরে, আমার ওয়াইফ অনলি 44 কেজি, আমি প্রায় 80 প্লাস, হঠাৎ করে আমার গলা ধরে উঁচু করে এবং গেলার সাথে উঁচু করে ফেলে, এবং আমি প্রচন্ড পরিমাণে স্কেয়ার্ড হয়ে যাই।
একটু আমি একটু থামাই, মানে ঘটনাটা এমন হয়েছে যে মানে উনি আপনার গলা ধরে একদম উপরে তুলে ফেলেছে,
একদম আমার গলাটা ধরে আর কি দেয়ালের সাথে ঠেলা দিয়ে উপরে উঁচু করে ফেলছে, আমার পা তখন নিচে। আমি তো প্রচন্ড স্কেয়ার্ড হয়েছি, যখন আর কি ঘটনাটা ঘটে তো আমি তাকে ঠান্ডা করার চেষ্টা করি এবং আমি কোনোভাবে তার সাথে পারছি না, এবং সে অনবরত আমার পরে আক্রমণ করতেছে এবং তার গলার ভয়েসটা চেঞ্জ, টোটালি চেঞ্জ। তো আমি
আমি একটু থামাই, সাফায়েত ভাইকে তো শুধু ভয়েসে শুনছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু উনার মতো বডির একজন মানুষকে একটা মেয়ের পক্ষে, মেয়ে বা মহিলা আমরা বাদ দিচ্ছি, একজন পুরুষ মানুষের পক্ষে উনাকে গলায় ধরে মানে দেয়ালের উপর তুলে ফেলা কোয়াইট ইম্পসিবল ব্যাপার, কারণ উনি বলেছে অলরেডি 80 কেজি এবং ওনার যে হাইট বা ইয়ে, এটা ইম্পসিবল। ওকে, তারপর
তারপর আমি তো বহুত কষ্টে আর কি আমি ওখান থেকে ছাড়া পাই, আমি ওকে ঠান্ডা করার চেষ্টা করি, কোনোভাবে আমি ওকে কন্ট্রোল করতে পারছিলাম না, আমার সারা শরীরে ওর নখের আঁচড়, প্লাস মানে
ভয়েস চেঞ্জ,
টোটালি ভয়েস চেঞ্জ, এবং তার ভিতরে আমি ডুয়েল ভয়েস পাচ্ছিলাম। তখন কি করব বুঝতে পারছি না, তো মাথায় প্রথমে তার পানি ঢেলে দেওয়ার চেষ্টা করলাম, দেন কোনো কাজ হইতেছে না। তো আমি পাশে দেখি সরিষার তেল আছে, সরিষার তেলটা হাতে অনেক বেশি করে নিয়ে তার মাথার মাঝখানে তালুতে আমি মানে খুব জোরে চেপে ধরি। সরিষার তেলে কি আছে আমি জানি না, বাট আমার কাছে ইনস্ট্যান্ট ওটা পেয়েছিলাম আর কি, যে তার মাথাটা প্রচন্ড গরম ছিল এবং আমি যখন ঠেসে ধরি সে আস্তে আস্তে নিস্তেজ হওয়া শুরু করে এবং এক পর্যায়ে পুল করে পাশে পাশে ভাবিদের ভাইদেরকে ডাকতে গেছি। তো এসে দেখি সে আবারও সেম অবস্থা, তো ভাইরা আসতে একটু সময় নেই, তার মধ্যে সে একটু কুল হয়ে বলে আমার কি হয়েছে, আমার সাথে এতক্ষণ ধরে কি হইলো, ঘরের এই অবস্থা কেন? তখন তাকে বলি যে কিছুই হয়নি তোমার সাথে, ও ভয় পেয়ে যাবে এই জন্য,
মানে পুরো
ঘটনা তার মাথা থেকে নাই। এবং কিছুক্ষণ পরে আমাকে বলছে কি তুমি এরকম আমার সাথে কেন করতেছো, আমার দিকে তাকায় বলতেছে যে তুমি এটা কি করতেছো, তুমি এগুলো কেন করছো? তখন হঠাৎ করে আমার ভিতরে নাকি কেমন জানি চেঞ্জ আসে। পরে আমার ওয়াইফ আমাকে বলে আমি নাকি আমার বাম হাত দিয়ে আমাদের যে খাট যেটা ছিল সে খাটটা অর্ধেকের বেশি আমি তুলে ফেলছি এবং সে ওইটাতে এত বেশি ভয় পাই এই দৌড় দিয়ে পাশের বাসার বাসায় চলে যায় এবং যে বলে কি কাঁদতে থাকে জোরে জোরে এবং বলে যে আমি ওই বাসায় আর কখনো যাবো না। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, পাশে পাশে ভাইকে বলছি ভাই এরকম ঘটনা ঘটতেছে, যে আমাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, আমরা তো একজনের জন্য বুঝতেছি, বাট আমাদের সাথে এইগুলা কেমনে হইতেছে, হ্যাঁ আমি কি করতেছি সেটা আমি বলতে পারতেছি না, আবার ও কি করতেছে সেটাও ও বলতে পারতেছে না, মাঝখান থেকে আমরা উইয়ার্ড কিছু করতেছি, এটা কেমনে সম্ভব? দেন সাজেশন দিলেন যে এক ভাই আছে রহিম ভাই ভদ্রার দিকে বাসা, তার কাছে যান এবং ভাবিকেও তার কাছে নিয়ে যান, দেখেন উনি কি বলে। তো আমরাও একটু নার্ভাস ছিলাম যে রহিম ভাইয়ের বাসায় গেলাম, তো উনি আমার ওয়াইফকে উনি আবার বুবু বলে ডাকেন, তো বলে বুবু কি হয়েছে? তো সবকিছু শোনার পর বললো কি যে সামথিং রং, বললো কি যে আমাকে একটু সময় দাও আমি একটু ধ্যানে বসবো কিংবা যেটা করে ওনারা, ওনাদের ইন্টারনাল ব্যাপার। তো উনি অনেক কিছু চিন্তা ভাবনা করে আমাকে একদিন পরে আর কি আমাকে জানালেন যে তোমাকে চারজন জিন তোমার পরে ভর করানো হয়েছে এবং একটা তদবির করা হয়েছে, তাদেরকে দিয়ে তোমাদের ভিতরে বিবাহ বিচ্ছেদ করানো হয়েছে। এবং বিবাহের বিচ্ছেদটা এমন ভাবে করানো হয়েছে যে আমাদের ভিতরে কোন শারীরিক সম্পর্ক থাকবে না এবং ধীরে ধীরে হচ্ছে আমাদের একজনের পর একজনের একটা বিতৃষ্ণা জন্মাবে এবং দেন আমরা একটা সেপারেশনে চলে যাব।
এই যেহেতু আপনাদের বিয়েটা ফ্যামিলি স্বীকৃত
ছিল না, তো আমরা তখন চিন্তা করলাম যে না এই অবস্থায় তো হাল ছেড়ে দেওয়া সম্ভব না। তো বললো কি যে আপাতত আপনি এক কাজ করেন, আপনাকে আমি হচ্ছে একটা তেল পড়ে দিচ্ছি আর মিষ্টি আনতে বললো উনি আমাকে, নিয়ে আমি পড়ে দিচ্ছি সেটা আপাতত চালান, তবে আপনাদের শরীরটা বন্ধ করানো লাগবে। শরীরটা বন্ধ করানোর কারণ হচ্ছে তারা হচ্ছে আমাদের দেহের ভিতরে আসছে কিংবা হচ্ছে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে, যাতে আমাদের পরে কোনো ইফেক্টটা যাতে না আসে, যার কারণে তিনি আমাদের শরীর বন্ধ করানো,
মানে আপনাদের কে যেন নিজের কন্ট্রোলে নিতে না পারে ওই জিনিসগুলো।
তো বাসায় আসছি ওই দিন, তেলটা ইউজ করা হচ্ছে, মিষ্টিটা আমরা খাইছি, ওই দিন একটু কুল মানে সব পরিবেশ ঠান্ডা, দুই একদিন আবার ভালো গেল। আর একটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের বাসাটার ব্যাক সাইডে দেখছি কোন একটা গলি গেছে এবং ওই গলিতে নিচেতলা জানলাটা একেবারে গলির মুখে পড়ে, তো সেখানে সারা রাত ধরে বিড়াল ডাকতো এবং একটা বিড়াল সে রেগুলারলি খুবই করুণ সুরে ডাকতে থাকবে। তো আমি বেশ কয়েকবার বেরোনোর চেষ্টা করছি বাসা থেকে যে কি হয়েছে, সে আমার ওয়াইফ আমাকে বেরোতে দিত না, বলতে না বিড়াল ডাকছে বিড়ালের মতো রাখুক। পরবর্তীতে আমরা যখন রহিম ভাইয়ের সাথে আবার যোগাযোগ করি যে ভাই এটার সলিউশন কি, তো তিনি বললেন কি যে দেখো চারটে যে তদবির করা আছে তদবির গুলাকে যদি কোনোভাবে উঠানো যায় দেন স্বাভাবিক হবে এবং সে তদবির গুলোকে নষ্ট করতে হবে, আদারওয়াইজ তারা যখনই সুযোগ পাবে তখনই আমাদের পরে ইফেক্ট করবে। আমরা বললাম কি ভাই তাহলে আপনি ব্যবস্থা করেন যে কিভাবে আর কি জিনিসটা তোলা যায় কিংবা হচ্ছে নষ্ট করা যায়। তো বলল কি যে ঠিক আছে সমস্যা নাই, তিন দিন পরে আসো দেখি কি করা যায়। আমি তিন দিন পরে গেছি, তো তিনি চিস্তিয়া তরিকাদের লোক, তো বললো কি যে তুমি সানসেটের পরে উঠে সানসেটের পরে হাত দাও ডান পাশে হাত দাও দেখো কি পাও তুমি।
আপনার বাসায় না
ওনার বাসায়?
আচ্ছা।
তো আমি তখন সানসেটের পরে হাত দিয়ে দেখি কি চারটা তাবিজ এবং তাবিজগুলোর অবস্থা এতটাই ভয়ানক, মানে লোহা গুলা খসে গেছে, লেখাগুলা প্রায় গলে গেছে, লেখার কাগজগুলা খুবই জীর্ণ অবস্থা, মানে খুলতে গেলে সেগুলো ভেঙে যাইতেছে, জং টং ধরে একবার মাটি টাটি দিয়ে অবস্থা। আমার কাছে ছবিগুলো তোলা আছে,
এই ছবিগুলো আমরা নিব এবং এই ছবিগুলো ফেসবুকে পোস্ট করব। তাহলে আমার পেজের ঠিকানাটা একটু বলে দিচ্ছি, www.facebook.com/rjsuman.dor.dor। এই পেজে এসে আপনি ছবিগুলো দেখতে পারবেন। ওকে, তারপর?
তারপরে তাবিজগুলা বাসায় নিয়ে আসলাম, বললো কি যে উনুন চুলা
চুলা
তো চুলাতে দিয়ে তাবিজগুলাকে নষ্ট করতে হবে। আমরা বাসায় আনলাম এবং সেগুলো যে এত অবস্থা, চিমটা দিয়ে আমরা খুব কষ্ট করে জিনিসগুলো খুলিয়ে কাগজগুলো পচে যাচ্ছে এরকম অবস্থা, সেখানে নিচে আমার নাম এবং আমার ওয়াইফের নাম বাংলায় তাবিজের নিচে ওটা ছক করে করে লেখা ছিল, আমার নাম এবং আমার ওয়াইফের ডাক নাম দিয়ে কাজটা করা হয়েছিল। আমরা দেখে তো একটু বেশি তাজ্জব হয়ে গেছি যে হয়তো বা কেউ করছে, খুব আপনজনই করছে। তো উনি বললেন যে দেখেন আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেই জিনিসটা রিকভার করতে একটু সময় লাগবে, তার আগে একটা ঘটনা বাদ গেছে। তো তাবিজ তোলার কিছুদিন আগে রহিম ভাইয়ের পাশে আমরা আবারও গিয়েছিলাম, তো আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম, তো ওর প্রবলেমটা বেশি হচ্ছিল। উনি বলছে কি যে সরাসরি দেহের ভিতরে আসতে পারছে না, কিন্তু উপর থেকে ওরা ইফেক্টটা করে,
যেহেতু আপনাদের শরীরটা
বন্ধ করা ছিল। ওকে যখন চেয়ারের পরে বসানো হয়েছে, আমি আছি, রহিম ভাই আছে, সাথে আরেকজন মানে হুজুর গোসের একজন লোক, আমাকে বললো কি যে দুলা ভাই আপনি বুবুকে পিছন থেকে একটু শক্ত করে ধরে রাখবেন যেন বুবু উঠে না যায়। তো আমি তাকে শক্ত করে পিছন দিক থেকে হাত দুটা ধরে রাখছি চেয়ারের পিছনে, জাস্ট কানের কাছে মুখটা নিয়ে রহিম ভাই জাস্ট দোয়া পড়ে জাস্ট কানে ফু দিচ্ছেন। তো তখন আমার ওয়াইফ টোটাল আবার ভয়েস চেঞ্জ হয়ে গেছে এবং তাকে কোশ্চেন জিজ্ঞাসা করা হইতেছে যে তুমি কোথা থেকে এসছো, তুমি এদেরকে কেন ক্ষতি করতেছো, সে বলতেছে এবং তার ভয়েস শুনে আমি তো পুরা অবাক হয়ে গেছি যে আমার ওয়াইফের ভয়েস কেমন একটা ছেলে মানুষের ভয়েসের মতো হয়ে যায়, এবং তার শরীর আমি ধরে আছি, আমি তার দেহের হিটটা অনুভব করতেছি যে সেটা আসলে কতটা মানে উষ্ণ, যেহেতু শরীর বন্ধ করা ছিল এবং তারা উপর থেকে কাজ করতেছিল, মানে উনি বহুত চেষ্টা করে শরীরের ভিতরে নিয়ে আসতে পারেন নাই, জিনটাকে যে শরীরের ভিতরে আনলে দেন তিনি হচ্ছে ওটাকে ক্যাপচার করবেন, কিন্তু বহুত চেষ্টা করার পরেও আর কি নিয়ে আসতে পারেন নাই। বলল কি যে সময় লাগবে আপনাদের, লাস্ট ওয়ান ইয়ার্স আমরা ওইটা রিকভার করার চেষ্টা করছি, 70-80% রিকভার হয়েছে, বাট পুরোপুরি রিকভার হয় নাই,
ডে বাই ডে এটা
ডে বাই ডে ভালো হচ্ছে, কিন্তু এটার জন্য যে আমাকে কতটা সাফার করতে হয়েছে, কতটা ভয়ের ভিতরে আমাদেরকে থাকতে হয়েছে, ঠিক আছে, এটা আসলে পার্সোনাল যারা কাছে থেকে দেখছে তারা ছাড়া এই জিনিসটা আসলে বুঝবে না,
বুঝবে না কি। আচ্ছা আমার একটা বিষয় জানার ছিল, তাবিজগুলো আপনি রহিম ভাইয়ের বাসায় পেয়েছেন, কিন্তু তাবিজ করা হয়েছে ওটা রহিম ভাইয়ের বাসায় গেল কিভাবে, এটা তো পাইলে আপনার বাসায় থাকার কথা ছিল।
ব্যাপারটা হচ্ছে যে তাবিজ গুলা যে পরিচিত লোক করছে, রহিম ভাই আমাকে বর্ণনাও দিছে যে কে করছে, নাম বলেন নাই বাট আমাকে শারীরিক বর্ণনা দিচ্ছেন, তার ফেসের কোথায় কেমন চিহ্ন আছে,
এই বর্ণনাগুলো বুঝতে পেরেছেন,
হ্যাঁ আমি বুঝতে পারছি কে সে পার্সন। রহিম ভাই আমাকে বললেন যে এর আগে নাম বলে অনেক বিপদে পড়ছি, আমি এই জন্য নাম বলতেছি না, চিহ্নগুলো বলে দিচ্ছি, আপনি আপনার ফ্যামিলির মধ্যে পেয়ে যাচ্ছেন, সিম্বল গুলো আমি পাইছি। তাবিজ গুলো মেইনলি করা হয়েছিল আমার দেশের বাসায়, কিছু ছিল পথের ধারে, কিছু ছিল কবরস্থানে, আলাদা আলাদা ভাবে করা ছিল, এবং আমি কিউরিওসিটির বশত আমি তাকে জিজ্ঞাসা করছিলাম রহিম ভাই আপনি জিনিসগুলো কিভাবে নিয়ে আসলেন, অ্যাকচুয়ালি ওনার জিন আছে, সেই জিনকে দিয়ে তাবিজগুলো তোলানো হয়। তো বলে কি যে যারা হচ্ছে এই ধরনের শিরক করে কিংবা হচ্ছে কুফরি কালামগুলো করে, খারাপ জিনদের একটা দল থাকে, নট এ সিঙ্গেল জিন, একটা দল থাকে, তাদেরও একটা দল থাকে, ভালো জিনদের একটা দল। তো যখন তাবিজটা তুলতে পাঠানো হয় তখন তাদের ভিতরে নাকি একটা ইন্টারনাল ক্ল্যাশ হয়, তো শেষ পর্যন্ত এরা আর কি জিনিসটা রিকভার করে নিয়ে আসতে পারছে, সব জায়গায় পারে না হয়তো।
আচ্ছা আপনার যেই জায়গাগুলোতে তাবিজগুলো পুঁতেছে ওই জায়গাগুলো দিয়ে আপনার কখনো যাতায়াত ছিল, আপনি বলেছিলেন একটা রাস্তায় পড়েছে, ওই রাস্তা দিয়ে আপনি
ওই রাস্তাটা হচ্ছে আমার গ্রামের বাসার রাস্তা, ওখানে যাতায়াত হয়েছে আমার। এবং আর একটু অ্যাড করি শোন ভাই, আমার ওয়াইফের যাতায়াতের রাস্তাও সেখানে রিলেটেড ছিল,
মানে যেখানে তাবিজ পাওয়া গেছে, রাইট, সেই জন্যই আমি বলেছিলাম। আপনি যেটা বললেন যে কবিরাজরা অনেক সময় নাম বলতে চায় না যারা,
জি
রাইট, এটা আমি দেখেছি আরো কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, স্পেসিফিক নামটা মেনশন করতে চায় না। সো এনিওয়েজ যেটা আপনার সাথে ঘটেছে এটা যে কতটুকু ভয়ঙ্কর এটা আমরা এখানে থেকে আসলে বোঝা সম্ভব না, তবে আলটিমেটলি যেটা আমাদের শুনে ভালো লাগছে যে আপনারা ধীরে ধীরে রিকভার করছেন। তো সাফায়েত ভাই আপনি যেটা বলেছিলেন যে আসলে আমরা তো জানি যে জিনের মধ্যে আসলে ভালো খারাপ দুটোই আছে, এবং এটাই ট্রু যে আপনি রোবট বানানো হয়, রোবটকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা হচ্ছে দেখার বিষয়, এবং আপনি যাদেরকে খারাপ কাজে মানে ডাইভার্ট করছেন মানুষের ক্ষতি করার জন্য, ডেফিনেটলি এটা তো একটা বাজে কাজই করা হচ্ছে এবং কুফরিরই অংশ বিশেষ, এবং যেই পরিণতিগুলি আলটিমেটলি ভালো হয় না, যারা কুফরি করে থাকে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে ভালো হয় না। সো এরকম কয়েকটা ঘটনা কিন্তু ডরে আমরা অলরেডি পেয়েছি, জিন দিয়ে কুফরি করত এবং একটা পর্যায়ে তাদের করুণ পরিণতি হয়েছে যারা এই ধরনের কাজের সাথে জড়িত। আই থিঙ্ক যারা এই ধরনের কাজগুলো মাথার মধ্যে এনে থাকেন তারা একটু বুঝে শুনে কাজগুলো করবেন, যে আপনি যখন কোনো মানুষকে ক্ষতি করতে যাচ্ছেন, আমি যতটুকু জানি জিনদেরকে আপনি যখন কোনো কিছু কাজে লাগাচ্ছেন ধরতে গেলে এক কথায় আপনি বাধ্য করে করছেন তাদেরকে, এবং সেক্ষেত্রে তারাও কিন্তু অনেক সময় প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, এবং এটা আপনার উপরও হতে পারে যে এটাকে তাদেরকে পরিচালনা করার চেষ্টা করছে। সো আমার মনে হয় এটা বুঝে শুনে আগুন নিয়ে না খেলাই ভালো।
আমারও রিকোয়েস্ট।
সো সাফায়েত ভাই, একটা ঘটনা আছে রাজশাহীর, সো আমরা ইনস্টিটিউটের নামটাম না বলি, আমরা ঘটনাটা একটু শুনি।
অ্যাকচুয়ালি আমি রাজশাহী শহরে প্রায় 6 বছর পড়াশোনার জন্য থাকছি, কালচার এবং মানুষের সাথে অনেক ওঠা বসা হয়েছে, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আগে আছে কিছু, তো যার কারণে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ভাবে কিছু তথ্য উদ্ধার করার চেষ্টা করছি। তো ঘটনাটা হচ্ছে একটা হলের ঘটনা, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম, তো ফার্স্ট ইয়ারে যখন পড়ি তখন দেখা করতে গেছি, তো দেখি কি যে একটা রুম আর কি সিলগালা করে, দরজাটা আর কি প্লাস্টার করে জানলা দরজা টোটাল বন্ধ করে দেয়। তো আমার একটু কিউরিয়াসিটি জাগে যে অ্যাকচুয়ালি এই রুমটা এরকম সিলগালা কেন করে দেওয়া আছে, একটা রুম থাকলে তো আরো 4টে স্টুডেন্ট থাকতে পারত। তো আমি এটা নিয়ে আমার মাথায় ঘুরতে থাকে, তো ক্যাম্পাসের অনেক সিনিয়র কিছু কর্মচারী যাদের বয়স প্রায় 60-70, যারা যুদ্ধ দেখছে কিংবা ওই সময় থাকছে, ক্যাম্পাসের অনেক হিস্ট্রি জানে, এরকম কয়েকজন কর্মচারীর সাথে আমি যোগাযোগ করি এবং চেষ্টা করি যে বের করা যে আসলে ঘটনাটা কি। তার ভিতরে একজন আমাকে বলেন 90 দশকের দিকে তখন আর কি রাজশাহী ইউনিভার্সিটি হলগুলোতে মহিলা গেস্ট এলাও ছিল এরকমই শুনছি, তো আর কি সেই সময় একটা বড় ধরনের একটা ক্লাশ হয়, মারামারি হয়, যে সময় হলটা ভ্যাকেন্ট হয়ে যায়। ক্যাম্পাসে একজন নেতা তার গার্লফ্রেন্ডকে নিয়ে মানে রুমে আসছিল, তাকে রুমে আসছে খাবার টাবার দিয়ে গেছে, তো হঠাৎ করে ওই সময় আর কি গন্ডগোলটা শুরু হয়, নেতা যেহেতু তাকে তো আগায় যেতে হবে, তার গার্লফ্রেন্ডকে রুমের দরজার বাইরে থেকে তালা লাগাই দিয়ে সে আর কি গন্ডগোলের ওখানে গেছে যে কি হয়েছে দেখার জন্য। তো গন্ডগোলটা এতটাই বড় থাকে যে হল ভ্যাকেন্ট হয়ে যায়, গন্ডগোলটা অনেক বেশি হয়, অনেককে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায়, প্লাস অনেকে পলাতক থাকে। সেই নেতার কি হয়েছিল সেটা আমরা জানতে পারি নাই। এখন আসি মেয়েটার কথায়, মেয়েটা রুমে তালাবদ্ধ অবস্থায় থাকে, হল ভ্যাকেন্ট, টোটাল 3 মাসের জন্য হলটাকে মানে ছুটি দিয়ে দেওয়া হয় ক্যাম্পাস। তো 3 মাস পরে যখন ক্যাম্পাস খোলে তখন আর কি ছেলেরা নর্মালি হলগুলোতে যেভাবে উঠছে, গন্ধ, চারিদিকে গন্ধ, কি হয়েছে মানে গন্ধটা প্রচন্ড প্রকট এবং তারা কেউ থাকতে পারতেছে না,
ওই রুমটা তো তালা,
রুমটা তালা দেওয়া আছে, আশেপাশের রুম থেকে আর কি গন্ধটা পাওয়া যাচ্ছে। তো তখন আর কি কোন রুম থেকে গন্ধটা আসছে এটা দেখার জন্য যখন খোঁজাখুঁজি করা হয় তখন দেখা যায় যে রুমটা তালাবদ্ধ করা, দরজার নিচে যে জায়গাটা থাকে ওখান দিয়ে পিঁপড়ার একটা সারি
কোনো কিছু যখন নিয়ে যায়
হ্যাঁ একটা দল বেঁধে নিয়ে যাচ্ছে এই টাইপের একটা, এবং পিঁপড়াগুলা মানুষের মাথার চুল, চর্বি, মানে
বিভিন্ন
অর্গানগুলা নিয়ে দরজার নিচে দিয়ে মানে আস্তে আস্তে পার হয়ে চলে আসছে। তো ওই সময় ওইটা দেখে আর কি তখন ছাত্ররা বলে যে সামথিং ইজ রং ইন দ্য রুম, আমাদেরকে রুমের দরজাটা খুলে দেখা উচিত যে আসলে ভিতরে কি আছে। যখন ঢোকা মানে তালাটা ভাঙা হয়, প্রভোস্ট প্রক্টর সবাই এসে রুমের তালা খোলা হয়,
রুমকে নিয়ে নিতে,
তারপর আবার নেতার রুম। তো দেখে কি যে মেয়েটার লাশ মেঝেতে পড়ে আছে এবং 3 মাসের পুরাতন লাশ, মাথার চুলগুলো খসে পড়ছে, মানে মাংসগুলো গলে গলে মাটির সাথে মিশে গেছে, পিঁপড়া মাকড়সা পোকা পোকা হয়ে গেছে অলরেডি, তার দেহের ভিতরে পোকা হয়ে গেছে, পচন ধরে পোকা হয়ে গেছে। তো স্টুডেন্টরা জিনিসটা আর কি দেখে আর কি মানে টিচাররা সবকিছু ধরাধরি করে আর কি লাশটা কোন রকম ময়নাতদন্ত করে, যেহেতু একটা মার্ডারও তো হইতে পারে, হ্যাঁ, তো ময়নাতদন্তের জন্য লাশটাকে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে আর কি লাশটাকে হ্যান্ড ওভার করা হয়, তার অলংকার এবং ভ্যানিটি ব্যাগ এগুলা থেকে আর কি তথ্য
আইডেন্টিফাই
করে লাশটাকে হস্তান্তর করা হয়, রুম পরিষ্কার করে পরবর্তীতে হলে আবার হচ্ছে অ্যালার্ট দেওয়া হয়।
ধর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
বিরতির সময় হয়ে গেল, 4 মিনিটের ছোট্ট একটা বিরতির, ডরের 123তম পর্ব আপনারা শুনছেন, আমি আরজে কিপ্রিয়া আপনার সাথে আছি, 12টায় স্পেশাল সেগমেন্ট নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব, সঙ্গে থাকবে ট্যারট কার্ড রিডার রেজা ভাই। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। যারা শুধু স্টোরি বলতে চান, ভৌতিক গল্পগুলো বলতে চান, তারা ফোন করে অবশ্যই কি ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটা ছোট্ট করে হলেও একটু বলবেন। প্রিয় শ্রোতা, 4 মিনিট পরে আমি আবারও ফিরছি। শীতের এই রাতে যারা আমাদের সঙ্গে জেগে আছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরিয়া, সুমন, লোবান এবং রেজা ভাই সবাই আপনাদের সাথে আছি, সাফায়াত তার জীবনের ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছে। আপনি যদি ডরকে পুরোপুরি টেস্ট নিতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই মনে রাখবেন। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হয় এরকম একটি জায়গায় বসে আপনি রেডিওটি শুনুন যেখানে নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়, কজ এই গল্পগুলো বলার সময় মিউজিক থাকে যেটি খুব ভালো সাউন্ড না পেলে এবং খুব ভালো ডিভাইস না হলে আপনি অনুভব করতে পারবেন না। এরপর আপনি একটি অন্ধকার কক্ষ বেছে নিন, সাথে একের অধিক মানুষ রাখবেন না, জানালাটা হালকা করে খোলা রাখুন, উপভোগ করতে থাকুন ডর। আবারও ফিরছি ঠিক সেখানে যেখানটায় আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
রুম পরিষ্কার করে পরবর্তীতে হলে আবার হচ্ছে অ্যালার্ট দেওয়া হয় রুমগুলাতে নতুন স্টুডেন্টরা ওঠে, কিন্তু ওই ছেলের কোনো খবর পাওয়া যায়নি, হয়তোবা গন্ডগোলের সময় মারা গেছে কিংবা পুলিশে ধরে নিয়ে গেছে, তার কোনো খবর আমাকে দিতে পারেনি কেউ। তো রুমে নতুন করে যখন ছেলেরা উঠে থাকা শুরু করে, রাত্রেবেলা রুমটা অনেক হিট হয়ে যায়, বিশেষ করে রাত 11টার পর থেকে রুমটা অনেক বেশি হিট হয়ে যায়, রুমে থাকার মতো অবস্থা থাকে না। তো রাত যত গভীর হয় যারা রুমে থাকে তারা এক্সপিরিয়েন্স করতে থাকে কোনো একটা কণ্ঠস্বর ভেসে আসতেছে, আমাকে পানি দাও, আমাকে খাবার দাও, আমাকে দরজা খুলো, আমাকে এভাবে কেন আটকায় রাখছো, এই টাইপের শব্দ করে কান্নাকাটি করার শব্দ আসে, প্রচন্ড তীক্ষ্ণ একটা আওয়াজ। তো
মানে যারা রুমে থাকছে তারা
জিনিসটা শুনতে পাচ্ছে। অ্যাকচুয়ালি তিন মাস ধরে একটা লাশ সেখানে পচে গেলো, নষ্ট হয়ে গেছে, কবর হয়ে গেছে, এক কথায় একটা কবর একটা। তখন আর কি ছেলেরা হল প্রভোস্টকে আবারও জানায় যে আমরা তো এই রুমে থাকতে পারতেছি না, শীতকালেও রুম যেরকম হিট হচ্ছে আমরা তো এইভাবে তো থাকতে পারবো না, তাছাড়া এরকম ভয়েস আসতেছে। তখন আর কি ছেলেরা তখন ওই রুম থেকে বেরোয় যায়, রুম আবার ফাঁকা হয়ে যায়, প্রভোস্ট আবারও নতুন অ্যালার্টমেন্ট দিয়ে নতুন ছেলেদেরকে রুমে উঠায়, তারাও রুমের মধ্যে সেম এক্সপিরিয়েন্স করতেছে। তো প্রভোস্ট আসলে প্রথমে জিনিসটা বিলিভ করে না এবং পাত্তা দেয় না, পরবর্তীতে বলছে যে না এইটা রেগুলার যেহেতু প্রত্যেকটা স্টুডেন্টের সাথে হইতেছে আমি নিজে এক্সপিরিয়েন্স করবো যে অ্যাকচুয়ালি কি
কতটুকু সত্যতা আছে।
তো প্রভোস্ট সাহেব নিজে রুমে তখন থাকার জন্য গেলেন এবং যাওয়ার পরে রাত 11টার দিকে উনি শুইছেন রুমে, সেম তিনিও জিনিসটা এক্সপিরিয়েন্স করে এবং তিনি এতটাই ভয় পান, বিচলিত হয়ে যান, একটা মেয়ে কান্নাকাটি করছে, পানি খাবার তাকে বাঁচাও, কতটা কষ্ট, কতটা প্যাথেটিক একটা জিনিস। উনি রুম থেকে দৌড়ে বেরিয়ে চলে আসেন এবং পরের দিনে বলেন যে রুমটা সিলগালা করো এবং রুমে প্লাস্টার করো, রুমটা অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত বন্ধ আছে।
প্লাস্টার বলতে
দরজা জানলা টোটালি একেবারে দেয়াল তুলে প্লাস্টার করে দেয়।
এটা কি এখনো
এখনো পর্যন্ত
ওইভাবেই আছে?
এইভাবেই আছে।
ও মাই গড, আমার একবার মানে রুমটা তো আর দেখার কোন স্কোপ নেই, মানে অ্যাটলিস্ট বাইরে থেকে দেখার অনেক ইচ্ছে ছিল। আমরা যেহেতু পুরো হলের নাম বা কোনো কিছু আমরা স্পেসিফিক করে বলিনি, তবে যারা ডর এই মুহূর্তে শুনছে অনেকেই হয়তো বা এই ঘটনাটার সাথে পরিচিত বা জানে হয়তো, তারা চাইলে একবার দেখতে পারেন আসলে কি অবস্থা। আমি যখন ভাবছি শুধু সেই মৃত্যুটার কথা, মানে আসলে অনেক প্যাথেটিক ভাবে একটা মৃত্যু ঘটেছে, এবং এইসব ক্ষেত্রে যেটা হয় যে আত্মা বলি বা যেটাই বলি না কেন, এই ধরনের কেসের ক্ষেত্রে এই জিনিসগুলা সহজে নিজের বডির মায়াটা ছাড়তে পারে না, কোনো না কোনো ভাবে থেকে যায়। সো এই জন্য হয়তো বা এক্সিস্টেন্স ওখানে রয়ে গেছে বা কিছু একটা।
আমি ইউনিভার্সিটিতে পড়ছি এবং কাছ থেকে আর কি যিনি আমাকে ঘটনাটা বলছেন অনেক সিনিয়র একজন পার্সন, হয়তো বা এতদিন রিটায়ার্ড করছেন, ঘটনাটা মানে যখনই আমার মনে হয় আমি চিন্তা করি যে অ্যাকচুয়ালি মানুষের মৃত্যু কতটা নির্মম।
আমি আরেকটা বিষয় চিন্তা করি যে যারা এই ঘটনাটা জানে এখন যারা ওখানে আছে, হয়তো ওই রুমে নাই, রুমের আশেপাশে আছে, ওই রুমের সামনে দিয়ে ওদেরকে যাতায়াত করতে হয় এবং ঘটনাটা তারা জানে, তাদের কি অবস্থা, বিশেষ করে যদি রাতের বেলা যাতায়াত করতে হয় খুব মাঝরাতে। ওকে, আমরা আর ওই দিকটাতে আর না বাড়ি, যারা জানার নিজ উদ্যোগে আরো একটু ইনভেস্টিগেট করে জেনে নেবেন যে আসলে ঘটনাটা কি। তো সফায়েত ভাই, আরো একটা মনে ছোট্ট ঘটনা রয়ে গেছে আপনার ঝুলিতে এখনো আমাদের সাথে শেয়ার করার বাকি, সো আমরা সেটার দিকে যাই।
এটা আসলে আমি এখন ক্লাস 9-10 পড়ি, আমাদের বাসাটা করা হয়েছে যশোরে, আমার বাসা তো যশোরের ঘটনা এটা। পরপর পাঁচটা রাত আমি পাঁচটা সিকোয়েন্সের স্বপ্ন দেখি এবং প্রত্যেকটা স্বপ্নই এত বেশি ইফেক্টিভ, আমাকে আমার বলা নিষেধ আছে। তো তার ভিতরে একটা স্বপ্নের কথা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বপ্ন না, স্বপ্নের সাথে বাস্তবের অনেক বড় একটা মিল। অ্যাকচুয়ালি কেন জিনিসটা ঘটছে কিংবা কেন আমার সাথে ধরনের সিম্বলগুলো দেখানো হয়েছে সেই জিনিসগুলো আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। তো ঘটনায় চলে আসি, তো আমি ঘুমাইছি রাত্রেবেলা, আমি তখন মোটামুটি নামাজ পড়া হতো মোটামুটি 12টা 1টার দিকে, একটার দিকে আমি এশার নামাজ পড়তে যেতাম, আর ম্যাক্সিমাম দিন দেখা যাচ্ছে পড়াশোনা করতে করতে আমার অনেক রাত হয়ে যেত, কোনোদিন 2টা 3টার দিকেও নামাজ পড়ছি আমি। তো এশার নামাজটা এত লেট করে পড়ার একটা বদ অভ্যাস হয়ে গেছিল, এবং নামাজটা এত বেশি মনোযোগ দিয়ে পড়তাম যে নামাজ পড়তে পড়তে ওই সময় দেখা যাচ্ছে চোখে পানি চলে আসতো, মানে খুব গভীর একটা সময়
মনোযোগ দিয়ে।
তো ঘুমাইছি, স্বপ্নটা দেখছি ভোরের দিকে, দেখছি কি যে অ্যাকচুয়ালি আমাদের যে এলাকা ওই এলাকাতেই আমি আসি, রাস্তাঘাটে কেউ নাই, একবার শুনশান রাস্তাঘাট। হুধুলির সময় যদি বৃষ্টি হয়, হালকা হালকা মেঘ থাকলে একটা ওয়েদারের একটা কালার আসে, একটা লালচে অন্ধকার কালার, তো ঠিক ওরকম একটা মোমেন্ট। এবং চারিদিকে কোনো কিছুই নাই, একটা পাখির শব্দ নাই, একেবারে থমথমে একটা পরিবেশ। তো বলে রাখা ভালো যে আমার নানার বাসা, আমার বাসা থেকে খুব বেশি দূরে না, কাছাকাছি। তো নানার বাসা থেকে আমার নানি আমার খালাতো বোনটাকে কোলে করে নিয়ে আমাদের বাসার দিকে আসছে, ঠিক ওই মোমেন্ট। তো আমি আগায় গেছি, তো নানিকে বলছি যে নানি তুমি কাকে নিয়ে যাচ্ছ আমাদের বাসায়? তো নানি বলছে কেন, তোর বোনকে নিয়ে যাচ্ছি, তোর খালাতো বোন। তো আমি বললাম যে আমার তো মনে হইতেছে না এটা আমার খালাতো বোন, তুমি এটা কাকে নিয়ে যাচ্ছ? তো বলছে কি যে আগে বাসা পর্যন্ত যাই, তারপরে দেখা যাবে, রাস্তার মধ্যে এত কথা বলিস কেন। তো আমি নানিকে ফলো করতেছি, নানি বাচ্চাটাকে কোলে নিয়ে যাচ্ছে আমাদের বাসার ঢোকার রাস্তায়, সামনে সে লম্বা গ্যারেজের মতো জায়গা পড়ে এবং তারপর সিঁড়িঘর। তো সিঁড়িঘরের ঢোকার ঠিক আগে ক্লপসিকল গেট, তো গেটের ওখানে দাঁড়াইছে, আমিও যে নানির পিছন পিছন। আমার খালি মনে হচ্ছে যে নানি কেন এই মেয়েটাকে নিয়ে আমাদের বাসায় যাইতেছে, সামথিং ইজ রং। তো আমি যখন মেয়েটার চোখের দিকে তাকাই, মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, গ্রো আপ করতেছে, এবং এত বেশি গ্রো আপ করতেছে, একটা ছয় মাস সাত মাসের বাচ্চা যদি গ্রো আপ করে একটা ফুল একটা মানুষের মতো ফিগার ধারণ করে, তাহলে সেই জিনিসটা কেমন হইতে পারে একটু ইমাজিন করলে বুঝবেন।
ইমাজিন যদিও বর্তমানে যারা যে অবস্থা থেকে ডর শুনছে, ইমাজিন করলে আপনার কাছে হয়তো বা ফানিও মনে হতে পারে বিষয়টা, ইজ ইট পসিবল? বাট যখন আপনি যদি আপনার সাথে ঘটে যায় বা আপনি যদি দেখে থাকেন, তখন আসলে বুঝতে পারবেন যে ইজ ইট পসিবল অর নট।
তো আমি তখন একটু ভয় পেয়ে যাই এবং সুরা নাস পড়া শুরু করি স্বপ্নের মধ্যে, এবং সুরা নাস পড়তে পড়তে আমি ওই বাচ্চাটা অলরেডি তখন আমার সমান গ্রো আপ করছে, অলরেডি 5 ফিট 4 ইঞ্চি মতো গ্রো আপ করছে, আমি তার ঘাড় ধরে মানে নিচের দিকে চাপা শুরু করি, যেভাবে ঠেসে ধরে মাটি,
স্বপ্নের মধ্যে
এবং তাকে প্রেশারাইজ করে, এত পরিমাণে প্রেশারাইজ করছি এবং সে উল্টো ফোর্স দিচ্ছে আমাকে, আমি তাকে প্রেশারাইজ করতেছি আর জোরে জোরে আর কি কলমা পড়তেছি, একটা যুদ্ধ হচ্ছে তার সাথে, আমার ফুললে একটা ফাইট হইতেছে, সে গ্রো আপ করতেছে, আমি তারা গ্রো আপ করতে দিতেছি না। আস্তে আস্তে তারে মাটির ভিতরে একবারে পুরা মিশায় ফেলছি, এবং মিশানোর পরে তাকে আমি পুরা ডোলে মাটির সাথে পুরা মিশায় দিছি। তো ওইটা দেখার পরে হঠাৎ করে আমি ভয় পাই এবং আমার ঘুম ভেঙে যায়, এবং আমি তখন চিন্তা করি যে ভোরবেলা, এত ভোরবেলা বাইরে যাওয়া পসিবল না, তখন ফজর আজান হচ্ছে, আমি চিন্তা করছি যে সকাল কখন হবে, সকাল কখন হবে। তো আমি সকালবেলা তখন 6:30 বাজে একটু আল ফুটছে, আমি ঠিক যেখানে আর কি জিনিসটাকে একেবারে মাটির সাথে মিশায় দিছি, আমি ঠিক ওই জায়গাটা যাই, এবং লোকেশনটা থাকে ঠিক এরকম যে আমি যেখানে ঘুমাইছিলাম, আমার যে মাথা যেদিকে ছিল, মাথা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখন নিচের দিকে, আমি দুই তলায় ঘুমাইছিলাম, নিচে ঠিক যে জায়গাটা হয় আমার সোজাসুজি, আমার মাথার সোজাসুজি ঠিক সেই জায়গাতে একটা কাক মরে পড়ে আছে। আমি মানে এত বেশি সারপ্রাইজড হই, এত বেশি থান্ডার্ড হয়ে যাই, ঘটনাটা স্বপ্নে দেখতেছি রাত্রেবেলা, আমি সকালে যাব।
আসলে এটার সাথে এটার কানেকশনটা কি,
কানেকশনটা আসলে কি, এটা আসলে মানে আমার
ক্লিয়ার না,
এই কনসেপ্টটা আসলে আমার এখনো ক্লিয়ার হয়নি, বিকজ এই যে পাঁচটা যে স্বপ্ন আমার পরপর 5 নাইটস এবং পরপর 5টা রাতে আমি দেখছি, এবং মানে এগুলো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি গতভাবেই আমাকে বাইরে বলার নিষেধ আছে, কিন্তু এর রহস্য এখনো পর্যন্ত আমি বের করতে পারিনি।
ওকে,
কিন্তু এখনো
কাকটা যে মরে পড়েছিল এটা কি ধরনের, হয়তো বোঝা যায় না যে কোনো কিছু টর্চার করে মারা হয়েছে কাকটাকে, অথচ এইভাবেই মরে পড়ে আছে।
জিনিসটা এরকম, ফ্লাশটা দেখলে মনে হচ্ছে যে ওটা থেকে কোনো ব্লাড বের হয় নাই, কোন ব্লাড বের হয় নাই, তবে সে কোথাও আঘাত পাইছে।
আচ্ছা,
এবং আঘাত পেয়ে ওখানে পড়ে আছে,
পড়ে আছে।
মানে আমি এই জিনিসটা চিন্তা করছি এইভাবে যে অ্যাকচুয়ালি যদি কাক তো মরতে পারে, দুনিয়ায় কত শত শত কোটি কোটি কাক আছে, হ্যাঁ কাক তো একটা মরতেই পারে, সেটা তো আমার হেডেক না। আমার হেডেক হইতেছে যে আমি স্বপ্ন দেখতেছি যে আমি একটা জিনিসকে মাটির সাথে মিশায় ফেলছি, ফোর্স দিছি, এবং সকালবেলা মানে আজানের পর থেকে আমি ঘুমাইতে পারতেছি না যে কি নিচে কি হয়েছে সেটা আমার দেখার জন্য, এবং সরাসরি নিচে যে দেখতেছি সেখানে একটা কাক মরে পড়ে আসছে, এটার মতো কাকতালীয় ঘটনা আর কি হইতে পারে।
কিন্তু কাকটা কি করেছিলেন, কিছু করেছিলেন
পরবর্তীতে ওটাকে নিয়ে আমি এক জায়গায়
ফেলে দিয়েছি। তবে আমি জানি না, অত বিশ্লেষণও আমি যাচ্ছি না এটা নিয়ে, তবে এতটুকু বলতে পারি আপনি ঘুমের মধ্যে করেন বা যেটাই করেন, আমার ধারণা আপনি একটা ভালো কাজই করেছেন। আপনি হয়তো বা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি হোক, কোনো কিছু একটা নেগেটিভ এনার্জিকে কোনো না কোনোভাবে ডমিনেট করতে পেরেছেন। ওকে সাফায়েত ভাই, অনেক অনেক ধন্যবাদ। মানে অনেকদিন পর আমি আরো দুর্দান্ত রকমের কিছু মানে ঘটনা শুনেছি, যেগুলো শুনলে আসলেই মানে একদম গায়ে কাটা দিয়ে ওঠার মতো। সো অনেক অনেক থ্যাঙ্কস আমাদের জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য আমাদের সাথে।
শোন ভাই, আপনাকেও অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আর তাছাড়া আসলে লাইফে অনেক অনেক জায়গায় অনেকভাবে এক্সপিরিয়েন্স করছি, অনেক কিছু শুনছি, অনেক কিছু দেখছি।
আমি জানি সাফাত ভাই, আপনার সাথে আমার আরো যে কথা হয়েছে, আমরা আপনার কাছে আরো অনেক ঘটনা আছে, ইভেন আপনি অনেককে জানেন যাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে চলছে এবং অদ্ভুত ধরনের ঘটনা। সো সাফাত ভাইয়ের সাথে আমার কন্ট্যাক্ট রয়েছে, যখনই আবার সুযোগ হয় কোনো একটা জার্নিতে আমরা আবার মিট করবো একসাথে এবং সেই এক্সপিরিয়েন্স গুলো আবার তুলে ধরবো।
অবশ্যই সুমন ভাই, বলতে চাই যে আসলে কুফরি এবং শিরক রিলেটেড যে তদবির গুলো করা হয়, এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন, এগুলোর ফল ভালো হয় না।
আলটিমেটলি আসলে এগুলো যারা করে এবং যারা করায় দুজনেরই কোনো না কোনো ভাবে ক্ষতি হয়ে থাকে।
শোন ভাই, অ্যাকচুয়ালি আমি বলে রাখি যে আমার খুব কাছের একজন মানুষ যে আমাকে এরকম করছে, আমাদের সাথে এটা করছে, হয়তোবা তারা চিন্তা করছে যে এদেরকে বিচ্ছেদ করে দিলে এরা ভালো থাকবে, তারা তাদের কর্নার থেকে আর কি চিন্তাগুলো করছে। আমি ইচ্ছা করলে হয়তো তখন যে সিচুয়েশন ছিল তাদের জন্য আমি রিয়াক্ট করতে পারতাম কিংবা পাল্টা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি অনেক কমপ্লেক্স একটা প্রসেসের মধ্যে গেছি, হয়তোবা সবগুলো কাহিনী কিংবা কারণ ডিটেলস বলা সম্ভব না সময় স্বল্পতার কারণে। তো আমি ইচ্ছা করলে তাদের অনেক ক্ষতি করতে পারতাম এবং এমন ক্ষতি হইতো তাদের যেটা সেটা আসলে তারা কখনোই সেই জিনিসগুলো চিন্তাও করতে পারতাম, কিন্তু তাদেরকে সেটা থেকে সেভ করতে যাওয়া আমাকে অনেক অনেক বেশি কষ্ট পাইতে হয়েছে, আমাকে সাফার করতে হয়েছে, অনেক লং একটা প্রসেসের মধ্যে আমাদেরকে যাইতে হয়েছে। তো দয়া করে এই ধরনের নোংরা তদবির, খারাপ তদবির থেকে আপনারা দূরে থাকবেন।
মাই গড, মানে থ্যাঙ্কস টু সাফায়েত ভাই, আমি এক্সাইটেড। ওনার কিছু কিছু ঘটনা, বিশেষ করে ঘটনা যেটা বলেছে যে কোনো একটা হলে ঘটেছে, এই ঘটনাটা চিন্তা করলে আমার এখনো গুজবাম হচ্ছে। আর যে একটা জায়গাতে আছি, এই জায়গাতে যদি আপনার কোনো ঘটনা লাগবে না, আপনি রাতের বেলা যদি এই জায়গাটার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করেন, আপনার কিছু না কিছু ফিল হতে বাধ্য, যেটা এই মুহূর্তে আমরা ফিল করছি, পুরো ডর টিম ফিল করছে। সো সাফায়েত ভাইয়ের কোনো কিছুর ব্যাখ্যায় আমি আর যেতে চাই না, শুধু বলবো এক কথায়, হরিবল এক্সপিরিয়েন্স। এটা যার সাথে ঘটেছে সেই বলতে পারবে কি পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে তারা গেছে। সো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই, অর্থাৎ মানে মূল ঘটনাতে যাই, যেই ঘটনার জন্য আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, অর্থাৎ আপনাকে নিয়ে এসেছি, আমরা পুরো টিম এসেছি, এবং আমাদের থ্রুতে হাজার হাজার মানুষ কিন্তু আজকে এই স্পটে রয়েছে, তারাও ফিল করছে আমাদের মাধ্যমে। তো আমরা যেই জায়গাটাতে আছি সেটার বর্ণনাটা একটু দিয়ে নিই। এই আমরা যেখানে আছি এটার পাশ দিয়ে হচ্ছে একটা নদীর মতো গেছে, খুব বেশি বড় না, ছোট, তার পাশেই হচ্ছে এই থানাটা। এবং আমরা যেখানে বসেছি ঠিক আমাদের থেকে উত্তর দিকে হচ্ছে সেই লাশঘরটা, যেই লাশঘরটাকে নিয়ে আসলে ঘটনা, এবং এই ঘটনাটা আমরা মাত্র কিছুদিন আগে আর কি জানতে পেরেছি, তারপর আমরা যোগাযোগ করেছি। তো যাই হোক, কর্তৃপক্ষের মাঝেও একটা দ্বিধা ছিল যে আসলে আলটিমেটলি এটা ঠিক হবে কি হবে না, তারপরে আমরা কোনো না কোনো ভাবে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা কন্ডিশনগুলো এভাবে ভাবে, তো তারপরে তারা কিছুটা নমনীয় হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে আপনারা যেই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা থানার প্রায় সামনের দিকে একটা ঘর রয়েছে যেটা হচ্ছে লাশ ঘর এবং লেখাও রয়েছে। এখানে হচ্ছে থানাতে নিশ্চয়ই যেই লাশগুলো আনা হয় সেটা নিশ্চয়ই স্বাভাবিক মৃত্যুর কোনো ঘটনা থাকে না, যখনই কোনো অস্বাভাবিক মৃত্যু ঘটে এবং এটার পেছনে অনেক রহস্য থাকে, বা বুঝতেই পাচ্ছেন সেই লাশগুলোই কিন্তু এখানে আনা হয়, এখানেই লাশগুলো রাখা হয়। এটা অনেক সময় প্রথমে এনে রাখা হয়, আবার পোস্টমর্টমের পরেও এনে রাখা হয়, এবং মানে যেই সিচুয়েশনেই হোক লাশগুলো যখনই থানায় আসে এই জায়গাটাতে রাখা হয় আর কি, তারপর ফর্মালিটিস গুলো শেষ করে লাশের স্বজন বা যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। তো এখানে ঘটনাটা যেটা হচ্ছে যে রাতের বেলা যারা দায়িত্বে থাকে, যে পাহারার দায়িত্বে থাকে বা যাদের রোটেশন চলে, তাদের কিছু অবজারভেশন রয়েছে এই ঘরটাকে কেন্দ্র করে। লাইক রাতের বেলা যখন খুব নীরব হয়ে যায় এবং ওনারা পাহারা দেয় থানা কম্পাউন্ড, কেউ কেউ নাকি এই লাশ ঘরটার ভেতর থেকে
বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পেয়েছে, যদিও এটা কোনো প্রকার পসিবিলিটি নাই, কারণ এটা অলওয়েজ কাজ না থাকলে তালা দেয়া থাকে এবং সেই চাবি তো নির্দিষ্ট কিছু মানুষের কাছেই থাকে, সো এটা সম্ভবই না। এবং আরো একটা বিষয় হচ্ছে, যেহেতু এটা থানা, খুব রেস্ট্রিক্টেড একটা এরিয়া, এখানে কেউ হুটহাট করে এসে ঢুকে যাবে বা এই ধরনের কোন স্কোপ নেই, কারণ না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা অনেকেই এই কমপ্লেইনটা করেছে যে এখানে কিছু হয়, তো এমন দুই একজন সাহসী কর্মকর্তার ছিলেন, এই ধরনের শব্দের কথা শুনেছেন, কেউ কেউ রাতে পরীক্ষা করার জন্য যখনই বুঝতে পারছে যে ভেতরে কোনো কিছুর অস্তিত্ব রয়েছে তখনই কিন্তু তারা এটা খুলে দেখেছে যে আসলে ভেতরে কিছু আছে কিনা, কিন্তু কখনোই কিছু পায়নি। কিন্তু যখনই আবার তালা লাগিয়ে দিয়েছে তখনই ওনারা অস্তিত্ব টের পেয়েছে যে এই রুমগুলোর ভেতরে কেউ না কেউ অবস্থান করছে, কোনো না কোনো অ্যাক্টিভিটিস চলছে। এমনও আমরা শুনেছি যে কেউ কেউ নাকি এটার ভেতর থেকে খুব করুণ কান্নার শব্দ শুনেছে এবং খুবই ভয় পাওয়ারও কথা, যদিও যারা এটার পাহারার দায়িত্বে রয়েছে এটা তাদের ডিউটি এবং তারা যথেষ্ট সাহসী। হয়তো সাধারণ মানুষ যদি এই জায়গাতে থাকতো এই সিচুয়েশনগুলো হ্যান্ডেল করা এটা পসিবল হতো না, তারা সাধারণ না বলেই হয়তো এটা পসিবল। কিন্তু তারপর এমন এমন করুণ সব আর্তনাদ মাঝে মাঝে শুনতে পেত, হাতে অস্ত্র থাকার পরে অনেকে ভয় পেয়ে যেত। তো মূলত এই হচ্ছে ঘটনা, কিন্তু এটাকে ঘিরে কিন্তু এমন কিছুই ঘটেনি যে কেউ ভয় পেয়ে ভয়ে চাকরি ছেড়ে দিয়েছে বা কোনো কিছু হয়েছে, কিন্তু এটি স্টিল নাকি ঘটে, এখনো ঘটে এবং মাঝে মাঝেই ঘটে, এবং ঘটার পরেও এটা সবাই মেনে নিয়েছে এবং যেটা করা হয়েছে যে একটা সেফটি হিসেবে জাস্ট এটা নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য এখানে হুজুর এনে বিভিন্ন যে রিচুয়াল কিছু আছে এটা করিয়ে নেওয়া হয়েছে, যদিও এটা মানে কর্তৃপক্ষের অন্য কোন ধরনের কোন বিশ্বাসের উপর নয়, এটা জাস্ট প্রত্যেকে যারা এখানে ডিউটি করছে জাস্ট একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই বিষয়টা করা হয়েছে। বাট স্টিল নাকি এখনো ঘটে, তবে খুব ফ্রিকোয়েন্ট না, খুবই মাঝে মাঝে, খুব গ্যাপে গ্যাপে এই ঘটনাটা ঘটে। যাই হোক, আমি একটা স্টোরি দিয়ে আসলে এইখানকার একটা ঘটনা একটু সবার সাথে শেয়ার করতে চাই, এই ঘটনাটা শেয়ার করি, আমরা পরবর্তী সেগমেন্টে চলে যাব। এই ঘটনাটা হচ্ছে যে যেই লাশের ঘরটা রয়েছে এটা থেকে কিন্তু যে জেলখানা এটা থেকে কিন্তু খুব বেশি দূরে না, এমন একটা ঘটনা নাকি ঘটেছে, এটা যদিও বছরখানিক আগে ঘটে গেছে এই ঘটনাটা আমি শুনেছি। এমন হয়েছে যে একজন কয়েদি রাখা হয়েছে এখানে, খুব যে দাগি আসামি থাকে না ওই ধরনের কোনো কেস না, খুবই স্বাভাবিক এবং খুবই ছোট একটা ঘটনায় অ্যারেস্ট করা হয়েছিল, এবং কি বলবো, যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, কোনো একটা ইনসিডেন্টের কারণে ওনাকে এক রাত থানায় থাকতে হয়েছিল। এবং যেই দিন ওনাকে থানায় আনা হয়েছে ওই দিনই হচ্ছে যে একটা খুনের ঘটনা ঘটে, এবং এই লাশটা ওই দিন সন্ধ্যায় এসে এখানে রাখা হয়েছিল এবং ওই দিন খুব সম্ভবত প্রায় মাঝরাত অবধি এই লাশটা ওখানেই ছিল, এবং পরের দিন বা ভোরবেলার দিকে হয়তো লাশটাকে হ্যান্ডওভার করা হয়েছে। তো ওই লোক যখন এখানে ছিল রাতের বেলা যেটা ঘটেছে, সেলের মধ্যে কোনো ধরনের তার কোনো টর্চার নেই, কোনো কিছু নেই, হয়তো পরের দিনই ছুটে যাবে এরকম একটা ইস্যু ছিল। তো উনি যেটা করেছে যে মাঝরাতে নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, এবং দায়িত্বে যারা ছিল সিকিউরিটির ওরা সবাই চলে এসছে যেন কি হয়েছে দেখার জন্য। তখন সে চিৎকার করে করে বলছে যে ওই যে রুমটা আছে সেই রুমটা থেকে কি যেন একটা এখানে এসেছে তার এখানে এবং তাকে গলা চেপে ধরেছে তাকে মারার জন্য। এটা অনেকে বলে থাকে যে এটা হয়তো তার মানসিক কোনো কিছু ভয় থেকে বা কোনো কিছু থেকে বলেছে এই ঘটনা, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তার শরীরে বিভিন্ন আঁচড়ের দাগ পাওয়া গেছে, যেটা একবারে পসিবল ছিল না, এমন এমন জায়গায় দাগ পাওয়া গেছে যে যেখানে মানুষ চাইলেও তার বডির ওই অংশে দাগ দিতে পারবে না, আঁচড় দিতে পারবে না, এরকম রয়েছে, যদিও এখানে টর্চারের কোনো ধরনের কোনো কিছুর ঘটনাই ঘটেনি। তো এরপর থেকে ওই দিন রাতে নাকি তাকে মানে এমন ভয় পেয়েছিল সে, ওই দিন এই সেল থেকে তাকে ট্রান্সফার করে অন্য একটা সেলে নিয়ে যাওয়া হয় এবং সেই সেলে নিয়ে যাওয়ার পর সে মোটামুটি স্বাভাবিকভাবেই রাত কাটিয়েছে। তো আমি জানি না আসলে এখানে মেন্টাল কোনো ঘটনা ছিল কিনা, পসিবিলিটি থাকতেও পারে, হতেও পারে সেটা, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে পুরো ডর টিমকে এবং পুরো ডরের লিসনার যারা রয়েছে তাদেরকে একবার এই জায়গাটা ফিল আমরা দিতে চাই রেডিওর থ্রুতে, সেই জন্য আজকে আমরা ডরটা এখানে ধারণ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সো এই হচ্ছে আমাদের পুরো ঘটনা, যেমনটা সাফায়েত ভাই বললেন এবং এখানকার ঘটনা তো শুনলেনই, এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
সুমন, আমাদেরকে সাফায়েতের এই গল্পটি তুলে নিয়ে আসবার জন্য আমরা এই পর্বটি ধারণ করেছি কুমিল্লার কোন একটি বিশেষ জায়গায় একটি লাশ কাটা ঘরে বসে। প্রিয় শ্রোতা, আমরা ঠিক ১২টার সময় ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড শুরু করছি, একটু অপেক্ষা করুন। বিশেষ রাউন্ড শুরু হচ্ছে ঠিক রাত ১২টায়। বাংলাদেশে এই প্রথম ডর, যেটা হন্টেড প্লেস ভিত্তিক শো, এবং এই প্রথম আমরা ট্যারট কার্ড তথা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে সায়েন্টিফিক রিসার্চ এবং একই সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটির একটা ব্যাখ্যা নিয়ে কোন একজন মেন্টরকে নিয়ে এই প্রথম আমরা একটা অনুষ্ঠান দাঁড় করিয়েছি। সেটার কি পরিমাণ পাবলিক রেসপন্স আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমরা ফিরব ঠিক রাত ১২টায় সেই রাউন্ডে। আমাদের সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি, আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। আমি আর জি কে প্রিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, এবং যারা এপিসি রেডিও শুনছেন তারা রাত ১১টা থেকে শোনা শুরু করেছেন। ইনফ্যাক্ট ডর স্পেশাল সেগমেন্টে আমাদের সঙ্গে আছে রেজা ভাই।
আসসালামু আলাইকুম, আমি আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
ইনফ্যাক্ট একটা পর্যন্ত অবশ্যই থাকবে, ১২টা থেকে ১টা পর্যন্ত আমাদের এই সেগমেন্টটা চলে। এবং এখানে আসলে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি বা কাজ করি সেগুলো ডরেরই অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে ট্যারট কার্ড আসলে আমরা রিড করি, আর ট্যারট কার্ড সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, এটা একটা অভিশপ্ত কার্ড যেটা রেজা ভাই বারবারই বলে। যেটা আসলে মূল বিষয় সেটা হচ্ছে এই যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস গুলো, বিশেষ করে আপনারা ১১টা থেকে যেটা শুনছিলেন সুমনের সঞ্চালনায়, সেটা হচ্ছে বিভিন্ন রকমের ঘটনা আমাদের চারপাশে ঘটে। এই প্যারানর্মাল ঘটনাগুলোর সাইন্টিফিক এবং প্যারানর্মাল আসলে ব্যাখ্যাটা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে থাকার চেষ্টা করি। তো রেজা ভাই, আজকে আমরা গেস্টের পর্বটা আগে করি, তারপরে আপনার বোধ হয় একটা প্রিপারেশন আছে কোন একটা পার্টিকুলার বিষয় নিয়ে কথা বলার।
আলাপ করবো।
ওকে ফাইন, আপনাদের সঙ্গে একটু পরিচিত হই, নামগুলো একটু বলেন।
আমি নুসরাত।
আপনার বর্তমান বয়স কত?
আমার বয়স ২০।
২০ বছর। কোথায় আছেন, কি করছেন?
আমি উত্তরায় থাকি, আমি স্টাডি করতেছি।
আচ্ছা, আপনি?
আমি রোকসানা, উত্তরা থেকে এসেছি।
আমরা দুই বোন। আপনি বড়?
জি।
মানে রোকসানা বড়, নুসরাত ছোট। বয়সের ডিফারেন্স কত?
১৫।
প্রবলেমটা আসলে কার, আপনার না আপনার?
আমার।
আপনার বোন কেন এসছে?
আমি অ্যাকচুয়ালি সিক অনেক,
সো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য এসছে। তোকে দেখে কিন্তু মনে হয় না ও সিক। বলবেটাকে আপনি বলবেন, বলেন নুসরাত।
আচ্ছা, আপনি একটা কোশ্চেন করে নিই, আপনি বলার পরে যদি সলিউশন চান আমাকে ট্যারট কার্ড পড়তে হবে। ট্যারট কার্ড পড়া মানে কিন্তু ক্ষতি হতে পারে আপনার, আপনাকে রাজি আছেন এতে? এটাকে বলা হয় জ্যোতিষ শাস্ত্রের সম্রাট, যদিও এটা জ্যোতিষ শাস্ত্রের সাথে মিল নাই। অনেক ক্ষতি হতে পারে পড়ার পর।
কি ধরনের স্যার?
আর্থিক এবং শারীরিক। আমি তো এখন পড়ি নাই, আপনি সমস্যাটা শুনি আমি তারপর চেষ্টা করবো। আপনার রাশি কি ধনু?
হ্যাঁ।
বলেন তারপর।
আমার প্রবলেম অ্যাকচুয়ালি, আমি ৫ বছর যাবৎ ফিল করতেছি, ৫ বছরের মধ্যে অনেক টাইপ অফ ঘটনা ঘটে গেছে, ভয় পাই অনেক আগে থেকে। অ্যাকচুয়ালি আমি যখন ইন্টার এক্সাম দেই তখন থেকে, তো রাত্রেবেলা আমি কখনোই লাইট অফ করে ঘুমাতে পারি না স্টিল ৫ বছর যাবৎ।
কেন?
আমার মনে হয় কেউ আমাকে ডাকতেছে, আমুর আম্মুর কণ্ঠে, আমার গ্রামে, কিন্তু আমি বাসায়, আমাকে ডাকতেছে রুমে নক করে।
হঠাৎ করে একদিন শুরু হলো নাকি কোন বিশেষ কারণে?
না, হঠাৎ করেই শুরু হয়েছে।
কি ছিল ঘটনাটা?
ঘটনাটা এখান থেকে শুরু হয়েছে, ডাকে কেউ, তো আমি তো আর গেটের বাইরে বের হই না। তো আমাদের উত্তরায় দুটা বাসা আছে, একটা হচ্ছে মেইন বাসাটা যেটা আমরা এখন ভেঙে ফেলছি, আর একটা বাসা চলে গেছে। তো ওই বাসা থেকে ডাকি এরকম। তো আমরা বাসাটা রিসেন্ট চেঞ্জ করছি, মানে বাসায় আসার ৩ মাস পরে আমার ভাই মারা যায়। তো মারা যাওয়ার আগে আমাদের বাসায় একটা কুকুর ছিল, সে প্রায় আমাদের
ভাইয়ের কোন মূল্যবান জিনিস কি হারাই গেছে মারা যাওয়ার পরে?
কিরকম
চুরি হয়েছে কিছু, কোন ধরনের ছিনতাই ডাকাতি এগুলো হয়েছে?
আমার রিসেন্টলি, কিছুদিন আগে রিসেন্টলি, আমার মোবাইল আর বাইক, আমার ভাইয়ের বাইক
নিয়ে গেছে। এটাও কি ওনার খুব আদরের ছিল বা পছন্দ ছিল? কিন্তু বাসা থেকে নিয়ে গেছে,
বাসা থেকে নিয়ে গেছে বলতে আমাদের পরিচিত পার্সন, সে আমাদেরকে বলছে যে আমরা অ্যাকচুয়ালি বাইকটা সেল করতে চাই।
আপনি যেটা জানেন, আপনি নিজস্ব মানুষ, আপনার যে ক্ষতি করার চেষ্টা করতেছিল জানেন আপনারা?
আমি একটু আইডিয়া করতেছি মনে মনে, আর আম্মু ট্রাস্ট করে যে আমি, মানে আম্মুকে যে বলি যে এরকম এরকম ঘটনা, এটা আম্মু ট্রাস্ট করে আমার কথা। আর তাছাড়া এই বাসা আসার পর থেকে আমাদের অনেক প্রবলেম।
এখানে আমি একটু বলে নেই, আমি আমার লিসনারদের সাথে একটু কানেক্ট হবো, রেডিও লিসনার যারা শুনছেন, আমরা আসলে ওনাকে ফেসবুক থেকে কালেক্ট করেছি। আপনি ফেসবুকের মাধ্যমে এসেছেন এখানে, রাইট? ফাইন। যে বিষয়গুলো রেজা ভাই ওনাকে বলছেন সেগুলো রেজা ভাইয়ের নিজস্ব জায়গা থেকে, আমি জানি না উনি কেন কিভাবে বলতে পারেন একটা মানুষের অতীত নিয়ে এতটা, ভবিষ্যতে উনি বলবেন, কিন্তু আমি স্টোরিটা রিভিল করতে চাই।
ভাই যে মারা গেছে সেটা আমি জানি আর কি, বলতে বলতাম।
ওকে, একটু শুনি আপনার কাছে। কাছ থেকে, মানে ঘটনাটা কি কিভাবে কিভাবে ঘটছে?
ফাইনালি আমি ভয় পাইছি এই বাসায় আসার পর। তো এই বাসায় আসার পর আমি একদিন ঘুমাচ্ছি, আমার বাসার পরদিন গেস্ট আসবে। তো আমি রান্না বাড়া করছি, তারপর ভাবলাম অনেক টায়ার্ড, ঘুমায় যাই। তখন আমি লাইটটা অফ করছি, অ্যাকচুয়ালি ভাগ্নি সাথে থাকে। তো হঠাৎ করে সামোন আমার হাত ধরে টানতেছে, এই হাত মেবি হ্যালুসিনেশন হতেই পারে। হঠাৎ করে পাশে তাকায় দেখলাম পাশে একটা ছেলে তাকায় আছে, তার নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে ব্লাড পড়তেছে। তো আমি অনেক জোরে জোরে চিৎকার করি, মানে সবাই আসে, আসার পর আমাকে উঠে আমি সেন্সলেস হয়ে যাই। বাট আমার পাশে যে ঘুমায় সে কখনো শুনতে পারে না আমার চিৎকার। এটা নিয়ে আমার দুইবার এরকম
চিৎকার যে করেন, আসলে চিৎকার করেন না, চিৎকার করার মতো মনে হয়
না, আমি চিৎকার করি, তারা সবাই শুনতে পারে,
কিন্তু আশপাশের লোক
আমার পাশে যে ঘুমায় সে কখনো শুনতে পারে না। ও পরে শুনে,
কতদিন আগে হয়েছে?
রোজার ঈদের আগে ঘটনা, রোজার মধ্যে একটা ঘটনা।
এই যে বিষয়টা, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, কারণ উনি চিৎকার করে পাশের লোক শুনে না, যে পাশের লোক যদি বয়রা হয় তাহলে শুনবে না, এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই জিনিসটা মানে জানতে চাচ্ছেন কেন হচ্ছে,
মানে সে
আমার মেয়ে ঘুমায় আমার মেয়ে শুনে না,
মানে এটা কি শুধু আপনার মেয়ের ক্ষেত্রেই হয় নাকি যেই ঘুমায় সেই শুনে না?
না, ও একই ঘুমায় আমার সাথে, আর কেউ থাকে
তাহলে ওর মেয়ের সমস্যা হতে পারে।
ও বলে আমি তো শুনিনি, তুমি যে চিৎকার করতেছ আমি শুনিনি।
মানে ওর কি কানে কোনো সমস্যা আছে বা কোনো কোনো সমস্যা আছে?
সবাই আসার পরে ও ঘুম থেকে ওঠে।
এটা স্ট্রেঞ্জ না, এই সমস্যাটা হয়, এটা যেটুকু বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি দিলাম, যদি পাশের লোক বয়রা হয় তাহলে শুনে
না, কিন্তু মেয়েটা তো বয়রা না,
বৈজ্ঞানিক ব্যাখ্যা বয়রা না,
তো বয়রা না।
এটা সমস্যা যারা খরগোশ পালে, ঘরে দুর্গন্ধ হয় ওদের এই সমস্যা গুলো হয়। আপনি খরগোশ পালেন?
খরগোশ রিসেন্ট একটা ছিল,
মারা গেছে, মারা গেছে,
বিড়াল
ভালো জিনিস, পবিত্র জিনিস, বিড়াল শুনে পরিষ্কার থাকে। যারা খরগোশ পালে যে বাসা সে বাসা গন্ধ হবে। আপনার আব্বা আম্মা কি নামাজি? খুব স্টাইলিস্ট খরগোশ যারা পালে তাদের এই সমস্যাগুলো হয়। এর মানে এই না যে খরগোশ পালা বাদ দিয়ে দিবেন। আমরা জানি যে জীব জন্তুর সাথে অনেক কিছু আসে। এই আজকে আপনাদের পরে একটা স্টোরি বলবো আমি, ছেলেটার নাম খুরশেদ আলম, খুবই মানে ভয়ঙ্কর স্টোরি। আপনার যেটা সমস্যা হয়েছে এটা যদি রেগুলার শুনে সেক্ষেত্রে আমি সমাধান করে দিতে পারবো, যে নেক্সট টাইম শুনবেন না। এটা খুবই একটা কমন প্রবলেম, অনেকেরই হয় যারা ঘুমের মধ্যে শব্দ করে ওঠে, বোবায় ধরা বলি। যদি আপনি বাড়িতে খরগোশ সরাই দেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, টোটালি যদি সরাই দেন। এই হচ্ছে বেসিক একটা সমাধান, তারপর আপনি বলেন একটু শুনি।
তারপরে নেক্সট টাইম আরেকটা ঘটনা ঘটলো এরকমই, রোজার মাসে। তখন আমি ঘুমাচ্ছি সকালবেলা, সেম ভাবে আমার হাত টানতেছে, আমি ঘুমাচ্ছি, তখন আমি একদম স্পষ্ট বুঝতে পারতেছি হাত টানতেছে, অনেক জোরে জোরে চিৎকার দিচ্ছে। ওই দিন আব্বু আম্মু হোল ফ্যামিলি মেম্বার উঠে আসছে, উঠে আসার পর আমার বোন দেখতেছে আমার হাত পুরো বাঁকা। আমি বলতেছি যে আমার হাত আগুনে পুড়ে গেছে, আমাকে কিছু লাগিয়ে দাও, বরফ টরফ কিছু দাও। পরে ও বলতেছে যে হাত তো পুড়ে নেই, কিছুই হয়নি। তারপর থেকে আমি প্রায় এক সপ্তাহের মতো আমার হাত মানে আগুনের মতো জ্বলছে।
কয় বছর যাবত এই প্রবলেমগুলো ফেস করছি?
আমি প্রবলেমগুলো ফেস করছি অ্যাকচুয়ালি 5 বছর যাবত, বাট আমার কথাটা কেউই ট্রাস্ট করতো না। ইভেন আম্মুকে অনেকজন বলছে যে আমি পাগল হয়ে গেছি, আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার।
আপনারা দেখিয়েছিলেন?
হ্যাঁ।
সাইকিয়াট্রিস্ট কি বলেছে?
সাইকিয়াট্রিস্ট আমাকে হিউজ পরিমাণ ঘুমের ওষুধ দেয়, আর ঘুমের ওষুধ খাই ঘুমাইছি।
আমরা আজকে যে গেস্টকে পেয়েছি আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, ইন দ্য সেন্স ও মোটামুটি সব জায়গাগুলো ঘেটে ঘুটে এসছে, সাইকিয়াট্রি থেকে শুরু করে কবিরাজের কাছে
গিয়েছে। আমি কখনো এটা ট্রাস্ট করতাম না, আমার দুই একটা ফ্রেন্ডরা আমাকে নিয়ে গেছে, ইভেন তারা আমাকে হিউজ পরিমাণ টাকা ডিমান্ড করে যে আপনার সাথে তো জিনের প্রবলেম আছে। ইভেন বলতেছে মাটির নিচে বলে পাতিলের মধ্যে জিন থাকে, সেটা আমার সাথে আছে,
জিনকে পাতিলে থাকে।
ওকে, আমি এই ফাঁকে আমার লিসনারদেরকে একটু বলতে চাই, আপনারা যদি কখনো ডরের এই যে সেগমেন্টটা আমরা পরিচালনা করছি ট্যারট কার্ড রাউন্ড, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, লাখ লাখ মানুষ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে বিভিন্নভাবে। কোনোদিন যদি কেউই মানে আপনাদের কাছ থেকে এক পয়সাও বা সিস্টেমেটিক্যালি যদি কোনোভাবেই বলে এটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে, রেজাভাইয়ের কাছে আসার জন্য, রেজাভাইয়ের সঙ্গে কথা বলার জন্য আমরা নিয়ে যাবো, এই কারণে এটা দিতে হবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে অনেক সময়, আমি শুনেছি হেলমেট 920-তে গল্প বলার জন্য অনেকেই নাকি লাখ লাখ টাকা দিয়ে ধরা খেয়েছেন, এরকম যদি কখনো শুনেন ফেসবুকের মাধ্যমে কোনোদিন কোনো কিছু করা হয়েছে বা ফোন করে, তাহলে নিশ্চিতভাবে ধরে নেবেন এটা ফেক। কজ আমরা আর্থিকভাবে কখনোই এসব করি না এবং এগুলোর সাথে আমাদের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই, শুধুই মাত্র আমরা একটা এন্টারটেইনিং শো হিসেবে আপনাদের সামনে আসি এবং সেটাই করার চেষ্টা করি। আচ্ছা, তো আপনার মোটামুটি যেটা বললেন যে হাতে আগুন লাগা, একটা হাত ধরে টান দিচ্ছে, মুখ দিয়ে রক্ত
স্পষ্ট দিচ্ছে,
এই রক্ত যে পড়ছে আপনি দেখছেন?
আমি দেখছি।
আপনি ছাড়া অন্য কেউ দেখছে?
না, আমি একাই দেখছি। আমার হাতটা যে ধরে রাখছে সেটা আমি একদম স্পষ্ট দেখছি।
এটা যে একবার হয়েছে নাকি অনেক?
এটা একবার হয়েছে, আর যেটা আগুনে পড়ে গেছে এটাও একবার হয়েছে।
রেজা ভাই, এটা এরকম কি হতে পারে কিনা? রেজা ভাই, ওর পার্সোনাল লাইফ সম্পর্কে একটু স্টাডি করে সেটার পেছনে কোন রিজন বের করা, মানে আপনি এক্সপার্ট যেহেতু আপনি বুঝবেন রিজনটা বের করা, লাইক ওর লাইফ সম্পর্কে জানা, ওর পার্সোনাল রিলেশনশিপ,
এখন ওনার কিছু ব্যক্তিগত ব্যাপার চলে আসতে পারে।
রাইট, সো আপনার যদি কোনো আপত্তি না থাকে দেন আমরা ট্যারট কার্ডে যাবো আর কি। আপনার কোনো আপত্তি আছে?
ব্যক্তিগত বিষয়গুলো আমি অ্যাকচুয়ালি পাবলিক প্লেসে বলতে চাচ্ছি না,
যেহেতু আপনার এই প্রবলেমগুলোর সাথে ব্যক্তিগত বিষয় সম্পর্কিত হলেও হতে পারে।
আপনার ক্ষতি করেছে আপনি নিজের লোক, এটা সময় রাখেন।
ট্যারট কার্ডে দুটো জিনিস মেনে নিতে হবে, একটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে আপনার কোনো ক্ষতি হতে পারে সেটা
আপনার মেন্টালি প্রিপারেশন ধরে রেখে, দিস ইজ নট সাইন্টিফিক, আমি আমার জায়গা থেকে বিলিভ করি না, তৃতীয় যেটা সেটা হচ্ছে যে আপনার যে কোনো বিষয় নিয়ে উনি কথা বলার মানে রাইট রাখবেন, কজ উনি যেটা পড়বেন, তো সে বিষয়টা যদি আপনি ওকে করেন দেন আমরা টায়ার্ড কাটে যাবো আর কি, ইজ ইট ওকে? ওকে ফাইন, লেটস মুভ অন। সো আপনি একটু কাছাকাছি চলে আসুন।
আমি খুবই শর্ট করব, যেহেতু আমাদের সময় অল্প, টেরট কার্ড রিড করতে অনেক সময় দরকার। জানেন আপনার ভাইয়া যে মারা গেছে, অসুস্থতা উনি মারা যায় নাই?
না, এটা জানি না। সাডেনলি ও বলতেছে যে অনেক পরিমাণ সিক,
হঠাৎ করে
সিক,
এমন না যে অসুস্থ হয়ে মারা গেছে,
কখনোই অসুস্থ
হয় না, একটা কোইন্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, কিন্তু এমন না যে তার মেরে ফেলছে, বাট সে কোনো কারণ ছাড়াই মারা গেছে,
কারণ ছাড়াই, আর ও কখনোই বলতো না যে আমি অসুস্থ।
এই বিষয়গুলো খুব ক্রিটিক্যাল, সুপ্রিয় ভাই, মানুষ মারা গেছে, কেন মারা গেল, কার্ড পরে যদি চেষ্টা করে রিভিল করা, তো পুলিশ মিলে ধরবে ভাই, মার্ডার কেমন হয়েছে ভাই, করে পাগল ছিলেন যেহেতু কার্ড পড়লাম, ব্যক্তিগত ব্যাপার আছে, সেগুলো বলা ঠিক
না, কিন্তু আমার লিসনার ডিমান্ড আছে,
যে ছেলেকে আপনি লাভ করতেন আপনি জানেন সে কই থাকে এখন?
আমার বাসার কাছেই থাকে,
দেখা হয়, যোগাযোগ হয়, কথাবার্তা হয়,
কথাবার্তা ফোনে হয়।
কার্ড বলতেছে সে আপনার ক্ষতি করতেছে, আমরা বলে দিই কার্ড বিশেষ না করতে, জাস্ট ফান হিসেবে নিতে থাকে, এই জন্য এজ এ ফান হিসেবে আপনার টিভিতে যেরকম দেখেন সিনেমা নায়ক নায়িকা মারা যায়, আসলে তো কেউ মারা যায় না, এগুলাগুলি হচ্ছে সবই ফেক, জাস্ট মানুষকে মজা দেওয়ার জন্য, এন্টারটেইন করার জন্য, জাস্ট এইভাবে নিয়ে নেন আপনি। হ্যাঁ, ওই ছেলেটা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, এবং সে পুরান ঢাকাতে এক লোকের কাছে গেছে, এটা জানেন আপনি?
আমি কিছুই জানি না।
সে আপনাদের পুরো পরিবারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু ক্ষতিগ্রস্ত একটা বাবা হচ্ছে না, বাবার উপর করা হয়েছে, একটা বাবার কিছুই হচ্ছে না।
সে আমাকে অলরেডি ছে মাঝে আস্ক করে ফোন দিয়ে যে ডেভেলপার বাড়ি হয়ে গেলে তোমাদের প্রবলেম সলভ, অ্যাকচুয়ালি বুঝি না যে কেন এই কথাগুলো সে বলে, আর তার নিজের ভুলের জন্য আমি তাকে লিভ করছি, ইভেন ফ্যামিলির সবার সামনে, এরপরে থেকেই তার সাথে আমার কোনো রিলেশন নেই।
আপনার বাবার উপর এফেক্ট হয় না, কারণ হচ্ছে আপনার বাবা দাড়িতে হাতে বিভিন্ন জায়গায় মেহেদি ইউজ করে,
হ্যাঁ,
এবং খুব পিওর মেহেদি ইউজ করে, জেনুইনটা যে আমরা বাজারে কিনি মেহেদি,
আমার বাসায় মেহেদি গাছ আছে, সেটা
ইউজ করে, এর মানে এনাদের মেহেদি ইউজ করলে মানুষ সেফ থাকবে, বাবা পরেশগার, মা পরেশগার,
এভরিওয়ান বাসায় উইদাউট মি,
আপনি ছাড়া, এই জন্য আপনি আপনি ভুলে যাবেন না, আমার পড়তে হবে। হ্যাঁ, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার বোনের মেয়ে, বোনের বাচ্চা কাছে আছে,
হ্যাঁ একটা মেয়েই আছে,
ও ক্ষতিগ্রস্ত হবে, ওই জন্য উনি বাইরে হয়ে গেছে, ভালো হয়েছে, না ডিস্টার্ব করতে না, শুনলে
ক্লাস টেনে পরে অলরেডি লিভার প্রবলেম হচ্ছে,
এবং আপনার বাবাকে বলবেন আপনাকে ছোট বাচ্চাটাকে যাতে মানে সুরা পরে ফু দেয় ডেইলি, এটা করবেন, এটা কোনো করার নেই আপনাকে, করবেন এটা।
আচ্ছা,
আর একটা কাজ নেন, উনি যে সমস্যা জানতে চাচ্ছেন আসলে সেটা ইয়ে করে দিবেন।
ওই রিলেশনশিপটা ব্রেকআপ এর পরে আমার আব্বু চাইছে আমি একটা সেটেল লাইফে যাই, মানে আমার জন্য অনেক ছেলেই দেখা হচ্ছে বাসা থেকে, ফ্যামিলিগত ভাবে মিট হলো সেটা কোনো না কোনো ভাবে ভেঙে যায়,
ভাঙে আপনার জন্য। হ্যাঁ, ওই যে যা কথা বললাম আমি, কিন্তু এই যে বলতেছি এগুলো বিলিভ করবেন না, জাস্ট এক কান দোকান এক কানে বের করেন, এটা শুনে রাখেন নিজের সেফটির জন্য, যে ছেলেটার কথা বললাম ক্ষতি করার চেষ্টা করছে, এবং এখানে একটা কার্ড আছে ডেথ, আপনি যে উঠেছেন, হ্যাঁ 78 কার্ড আছে, এখানে কার্ডটা সিম্বল করে যে আপনার বাসায় কেউ মারা গেছে, খুব আপন কেউ মারা গেছে, আপনি একটা বললেন ভাই, এখন আপনার লাইফে একটা চেঞ্জ আসবে, আজকের পর থেকে আপনি 7 দিন সেফ থাকবেন, এখন যে যাবেন রেডিও থেকে বাসায় সেফটি যাবেন, আপনার বাসায় আরো কিছু লস হবে, এখন কি লস হবে জানি না, এখন ছোট বাচ্চাদের খেয়াল রাখবেন, আব্বুকে বলবেন খেয়াল রাখতে, ডাক্তার ডাক্তার দেখাইতে। আচ্ছা, এখন আপনি যদি জানতে চাচ্ছেন প্রাণনার সমস্যার সমাধান হবে কিনা, ওটা আমি অফ এয়ারে বলবো না, কি করে হবে
মানে সমাধান করার জন্য, মানে
উনি যেটা চাচ্ছে এখন যদি জানতে চাচ্ছে, মানে আমি তো যা যা বলার বলছি, আপনি খরগোশের বিষয়টা বলছি, ভাই মারা গেছে বলছি, না ভাইয়ের কোনো মূল্যবান জিনিস চুরি হয়েছে বলছেন, মোটরসাইকেল আপনি চিন্তায় ডাকাতি হয়েছে আপনি বলছেন, হ্যাঁ হয়েছে, আমি সবকিছু আগে বলে দিচ্ছি আপনার প্রবলেমগুলো যেগুলো মানে আমার জানার কথা না, আপনি এখন জানতে চাচ্ছেন কিভাবে পরিত্রাণ পাবেন, আর একটা যাতে সেটেল লাইফে যেতে পারেন, সেটেল লাইফে যাই চলে ওই ছেলের সাথে টোটালি কন্ট্যাক্ট বন্ধ করতে হবে, আর আপনার বাবার কাছ থেকে সুরান পরে ফোন নিতে হবে, আপনার ছোট বাচ্চাটা
ভাগ্নি, আর ভাগ্নি যে আমার সাথে থাকে অলওয়েজ, ওনার একটাই মেয়ে, ওর কোন আর কোন ছেলে মেয়ে,
ওনার ছবি আছে আপনার কাছে
ভাগ্নি? হ্যাঁ, ফেসবুকে আছে।
আচ্ছা, ছবি আমাকে পাঠিয়ে দেন, যদি সম্ভব হয়। বাসায় খুব মানে মানুষ খুব মারা গেছে মোটামুটি?
আমার বাসায় মানে 2 বছর 5 জনের মতন মারা গেছে,
মানে সব মৃত্যু মানে
খুব ক্লোজ,
আনকমন মৃত্যু, নর্মাল মৃত্যু, ন্যাচারাল ডেথ ছিল,
যেমন ন্যাচারাল ডেথ ছিল, শুধু নাগানোর ভাবছি অনেক বয়স, কিন্তু ভাইয়া মারা গেছে পুপ্পি অনেক ইয়াং এজ, হঠাৎ করে সে মারা গেছে আমরা জানি না।
অনেক সময় আমরা জানি যে কিছু কিছু কুফরি কালাম থাকে যেগুলো খুবই ডেঞ্জারাস, যেগুলো গাছের মধ্যে বাধা হয়, মানুষ মানুষের ক্ষতি করার জন্য করে, তখন গাছের মধ্যে তাবিজ বাঁধে, ওনার হাতের নখ, যেমন একটা মাথা মাথা আসতালেন তো চিরুনির মধ্যে চুলটা লেগে গেল, ওটা যদি কেউ পেয়ে যায়, বা নখের এক নখ কাটা সোনা নখের অংশ বা কাপড়ের কোনো অংশ, এগুলোতে তাবিজ করা হয়। এবং তাবিজের এফেক্ট এরকম হয় যারা পরিষ্কার না হয় ওরা এরকম হুট করে বেশি বেশি এফেক্ট হয়, এবং খুব দ্রুত ছয় মাসের মধ্যে দেখবেন সে অসুস্থ মারা গেছে কোনো কারণ ছাড়াই।
আমাদের ফ্যামিলিতে আমরা সবাই সিক হয়ে পড়তেছে অলরেডি,
অলরেডি হচ্ছে।
আমার ভাগ্নির জন্ডিস, জন্ডিস থেকে লিভার প্রবলেম, কিন্তু ওটার থেকে আমার ড্যামেজ বেশি হয়ে গেছে। একটা নর্মাল মানুষের পয়েন্ট থেকে সাত লিভার প্রবলেম, আর আমার হচ্ছে 1900 ছিল, আমি মেডিসিন খেয়ে কমে না, কিন্তু আমি একদম অনেক আপসেট যখন থাকি তখন আমি ঘুমের ওষুধ খাইছি।
আমি ধর্মীয় ভাবে আপনাকে বলবো যে নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন, আর রেডিওর পরে আমি কিছু জিনিস দিব, ওটা আপনি করবেন ইনশাআল্লাহ, আপনার পাশে যত ধরনের সমস্যা আছে ওগুলো সমাধান হয়ে যাবে। এটা খুবই স্ট্রং জিনিস, আমাদের আমাদের ইবাদত জিনিসটা, মানে ইবাদত যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হোক তাদের ইবাদত যারা করে যে ধর্মের, খুবই পাওয়ারফুল জিনিস, মানে এটা করলে আপনি দেখবেন যে দুনিয়া সব আগে হবে।
আমার বাবা 30 দিনে সে এক পারা করে কোরআন খতম দেন ভাইয়ের জন্য, প্রত্যেক দিন এক পারা করে পড়ে। হ্যাঁ, মানে আমার অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে, আমার বাবার ফ্যামিলিতে সবাই অনেক পরহেজগার সবাই, আর আমার আম্মু 1971 থেকে বোরকা পরে, মানে সবাই, এভরিওয়ান সবাই।
বাইদেবে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড, রেজা ভাই এবং আমি আর্চি কিবরি আপনাদের সাথে রয়েছি। নুসরাত আজকে আমাদের গেস্ট, সে তার বোনকে সাথে করে নিয়ে এসছে, তার যেই ব্যাপারগুলো আমরা আজকে রিড করলাম সবকিছুই আপনারা শুনলেন। এই বিষয়টা আসলেই নন সায়েন্টিফিক, বারবার আমাদের এই কথাগুলো এই জন্যই বলতে হয় যাতে কোনোভাবেই কেউ বিষয়টাকে খুব বেশি সিরিয়াসলি না নেন। আমরা কাউকেই কোনোভাবেই ইনফ্লুয়েন্স করছি না, ট্যারট কার্ড আমাদের ব্যক্তিগত জীবনে বা বাস্তবিক জীবনে বিশাল ভূমিকা রাখতে পারে, সুতরাং আপনারা এটা বিশ্বাস করুন। নো, ইটস আ শো, ইটস আ রেডিও শো, ইটস অ্যান এন্টারটেইনিং শো, ফিল লাইক দিস, আপনি নিজেও বিলিভ করার কোনো দরকার নেই। আমি কিবরিয়া নিজে বিলিভ করি না, রেজা ভাই এটার এক ধরনের রিসার্চার, করে না, এবং নুসরাত ও বিলিভ করেছে, ওটা ওর ব্যক্তিগত বিষয়।
আপু যেটা বললো প্রথমে, যেটা উনি, আমি চাইছিলাম যে আর পুরো লাইফ হিস্ট্রি পড়তে আর কি, তো আপনি চান নাই, শুধু চাইছেন যে সমস্যাটা কোথায়, সমস্যাটা বের হয়েছে
এবং এই সমাধানের জায়গাটায় রেজা ভাই ওনাকে ব্যক্তিগতভাবে সমাধান দিয়ে দিবেন, কারণ এই সমাধান অনেকে শোনার পরে সেগুলো হয়তো নুসরাতের জীবনের সাথে মিল রেখে অনেকেই নিজের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করতে পারেন অন্ধবিশ্বাস থেকে। আমরা সেই জায়গাটা থেকেই চাইবো না এগুলো কখন রেডিওতে ফ্ল্যাশ হোক। ওকে ফাইন, বলেন রেজা ভাই।
যদি আপনাকে অনেকগুলো টাকা দেওয়া হয়, অনেক টাকা, তো আপনার মন চাবে গাড়ি কিনতে, কোন গাড়ি কিনবেন, নাম বলেন।
BMW।
এখন দেখেন, সবাই দেখেন, হ্যাঁ, উনি একটা নাম বলছে, রেডিও লিসেনার শুনছেন, কি বলে ভাই, আমার এখানে একটা কাগজ রাখা, দেখেন হাতে নেন কাগজটা, এই যে ল্যাপটপ উপর রাখা, হাতে নেন, আপুকে অন করতে বলেন। আমি কি প্রশ্ন করার আগে কোনো কিছু জানি
না,
দেখেন এটা আমি শিখতেছি, কি বলে ভাই,
যারা শুধুমাত্র প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছেন, বিভিন্ন ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, এবং তিনি ওটার কোন সমাধান খুঁজে পাচ্ছেন না, ডাক্তারের কাছে গিয়েছেন, সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছেন, তারা নিশ্চয়ই অনেক 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 বেশি হেল্পফুল, এবং তারাই আসলে সায়েন্টিফিক। আমি এটা বলবো, আমরা একেবারে পুরোপুরি নন সায়েন্টিফিক, আমরা এটা বলছি না যে এখানে আসলে যে আপনার এটা কোনো সমাধান হয়ে যাবে, আমরা বরং ওই বিষয়টিকে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং পাশাপাশি প্যারানর্মাল ওয়ার্ল্ডে ব্যাপারটা কিরকম সেটার একটা রিজন দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি আসতে চান, আসতে পারেন, আমাদেরকে ফোন দিতে হবে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। ফোন দিয়ে যদি বলেন আসতে চাই তাহলে আপনার ফোন কলটা আমরা ফেলে দিব, যেটা বলতে হবে ফোন দিয়ে যে আপনি কি ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিজের মধ্যে আছেন এবং আপনি কেন এখানে আসতে চান। ওকে, এক থেকে দুই মিনিটের মধ্যে ফোনটা রেকর্ড করা হয় এবং পরবর্তীতে আমরা রেকর্ডটা শুনি, তারপর আপনাকে ইনভাইট করি। আর এছাড়া আপনি ফেসবুকের মাধ্যমে আসতে পারেন, ফেসবুকটা যেটা একেবারেই রেজা ভাই নিজে পরিচালনা করে, এবং রেজা ভাই আমি দেখলাম যে গত সপ্তাহে ওখানে লাইভ ছিল, প্রচুর মেয়ে ফ্যানরা লাইক দিয়েছে সেখানে লাইভ ভিডিওতে, এবং বিভিন্ন রকম সমাধান সেখানে দেওয়ার চেষ্টা করেছে। সো ফেসবুকে আপনারা আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/dorterot। আমি আবারও বলছি www.facebook.com/dorterot, DAARTAROT। লাইক দেওয়ার সঙ্গে আপনারা এখানে একদম লাইফ লং মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ডর মানে ভয়।
বিরতির পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডোরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ডে। রেজা ভাই এবং আর জি কিপ্রিয়া আমরা দুজন আপনাদের সাথে আছি, আর বিরতির পর আমাদের সঙ্গে আরো একজন যোগ দিয়েছেন গেস্ট, তার সঙ্গে একটু কথা বলতে চাই। তোমার নামটা একটু বলো।
মোহাম্মদ অপু।
মোহাম্মদ অপু, বয়স কত?
বয়স 17 কিংবা 18 হবে।
কোথায় থাকো তুমি?
বংশাল।
বংশালে? বংশালে থাকে সে, এবং 17 থেকে 18 বছর বয়সের। কি নাম বলছিল অপু?
মোহাম্মদ অপু।
অপু, কি জন্য এসছো আমাদের কাছে?
আসছি হলো আমার আম্মুর সমস্যার জন্য, আর এবং আমারও সমস্যা, দুজনেরই সমস্যা।
তুমি যখন গেট দিয়ে ঢুকছো তখন আমি একটু ব্যাপারটা কথা বলছি যে তোমার শারীরিক সমস্যা আছে। সমস্যা কি আছে?
হ্যাঁ।
আচ্ছা, তোমার আম্মুর সমস্যা বলো শুনি।
আমার আম্মুর সমস্যা হলো আমার জন্ম হওয়ার থেকে আমারটা বইলে পরে তারপর আম্মুটা বলতেছি। জন্ম হওয়ার প্রথম আমার আম্মুর কোন ছেলে সন্তান বা কোন সন্তানই হয় না। তারপর একটা কবিরাজ ধরছে, ওনাকে ধর্মের মা বলছে যে ধর্মের মা লাগেন আপনি। তারপর উনি কিভাবে আমার একটা বড় ভাই হয়েছে। তারপর আবার আরেকটা সন্তান হলো, ওনারে জিনে না খেয়ে আসর করছে। তারপর
সন্তানকে মারা গেছে,
সন্তানটা পরে মারা গেছে সেটা বলতেছি, একজন জীবিত আছে। তারপর আরেকটা সন্তান হলো, ওর পরে এই সন্তানটা কি জানি রোগ হয়েছে, রোগ হওয়ার পরে মানে কোনো কাজ হচ্ছে না। তারপর ওই মহিলার কাছে নিয়ে গেল আমার যে ধর্মের মা ডাকছে আমার আম্মু। তারপর উনি জায়রা টায়রা দিছে, বলছে যে আপনি পেছনে তাকাবেন না, একদম সোজা বাড়িতে চলে যাবেন, পেছনে তাকালে আপনার ক্ষতি হতে পারে। তারপর আম্মু সোজা আসার পথে একটা গাঁট পড়ে, এই গাঁটের মাঝে আসার মনও নাই আমার চাচির যে বাড়ির লোক, ওনার সাথে কথা বলতে বলতে আর খেয়াল নাই, পেছনে তাকালে সে বলতে পারে না, তার নামার পথে একটা উষ্ঠা গেল। তারপর বাড়িতে গিয়ে শুয়ে রইল আমার যে ভাইয়া বড়টা। তারপর সকালে উনি মারা গেল, লুগলা টুগা বাড়ি অনেক কিছু বাইরে মারা গেল। তারপর আমি জন্ম হলাম। জন্ম
হওয়ার পর কি ব্যাধে মারা গেল?
এরকম বোঝা যাচ্ছে যে আম্মুর কোন রোগী নেই, আবার আমাদের যে ছেলে মেয়ে এরকম ভাবে চিনে না, বা ছেলে মেয়ে দেখুন কিছু করে না।
সবসময় হয় না, মাঝে মধ্যে হয়।
সবসময় মানে আজ থেকে 11 বছর ধরে এরকম।
11 বছর আগে কোন ঘটনা ঘটছিল?
11 বছর তা আমি জানি না, কারণ আমি সেই সময় ছোট ছিলাম।
এখন যেহেতু সেন্স নাই, কিছু বলতে
পারবো না। এখন সেন্স একদম নাই, সোজা কথা বলা সেন্স নাই। আবু মারা গেছে 6 বছর এসে।
আর ওনাকে দেখাশোনা কে করে?
ওনাকে দেখাশোনা আমার ছোট ভাই করে। বলতে গেলে আমরা কেউ বিবাহিত না, সবাই ছোট।
আচ্ছা, তারপর নেক্সট?
তারপর হলো আমার আম্মু বলতেছে কি যে আমরা 7 বোন, মানে অনেক সময় আমি শুনি। আবার একদিন হঠাৎ করে বাড়িতে গেছি আমি ঢাকার থেকে, ইয়া দিহি আম্মু বলতেছে কি ক সবাই ডাকে আনছে মা কান্তাছে। আমি আর যে মরিয়া দিলাম গাছ কাটাতির ভিত্তে, তো আমার ফুতাইন দিলে দেখা লাগছে যেমন একদম সুস্থ আম্মু।
অন্য কাউরে বলতেছে,
অন্য আমার চাচি আমার ডাকে বলতেছে যে আমি মারা যাবো, আমার ছেলে মেয়েরে দেখে আসি, আমার সোনার দাদুরে দেখে লাগিয়েছে। তারপর সকালতে আবার সেই মেন্টালি সমস্যা একই।
ডাক্তার কি বলে?
ডাক্তার কোন রোগী ধরতে পারে না, শুধু এই ওষুধ এই ওষুধ। কবিরাজটা বলে যে তাবিজ করছে, কেউ বলে জিনে ধরছে, কিন্তু কোন সাজেশনই পাইছি না কারোর কাছে।
জিনে ধরতো বা তাবিজ করে তো সমাধান তো ছিল, কবিরাজ তো দিতে পারতো,
দিতে পারে না। রক্তের সাথে মিশা গেছে, কেউ রক্তের সাথে মিশা গেছে,
মানে যখন কেউ ফেল করে তখনই কথাগুলো বলে।
রক্তের সাথে মিশা গেছে,
এই যে সমস্যা আর কিছু
না। আর হচ্ছে আমার যে সমস্যা,
আমার টাইম পরে শুনি, যেটা মা ইম্পর্টেন্ট। আপনার মাকে বলবেন উনার যে শাড়িটা, আর যেহেতু উনি বুঝে না,
উনি কিছু বলবেন
শাড়ি অবশ্যই ওয়াশ করতে হবে,
ওয়াশ করতে হবে,
করতে হবে।
হ্যাঁ, এবং আর আমার আম্মু আবার সন্ধ্যার সময় গোসল করে সবসময়।
যেহেতু ওনার সেন্স নাই, উনি অনেক কিছু করতে পারে, আপনার দায়িত্ব যাতে পরিষ্কার কাপড় পরে সবসময়, এটা হচ্ছে প্রথম কথা। ওনার সাথে আমরা অনেক সময় ঘর থেকে যখন বাইরে হয়ে ভাই, অনেক খারাপ জিনিস, অনেক খারাপ আসর আমাদেরকে তারা দেখে তো অবশ্যই, আমরা যেরকম জিনিসপত্র দেখি তারা আমাদেরকে দেখে, অনেক সময় তারা আমাদের পিছনে ভালো লেগে গেছে মনে করেন। মানুষের মধ্যে বাধার নিয়ম আছে যে আমি রাস্তায় একটা কাউকে পছন্দ করলে তার পিছনে নিতে পারবো না, আইন কারণ আছে, লোকজন দেখবে, মারধর করবে, অনেক সমস্যা। প্যারানর্মাল লাইফে বা অশারীরিক যে আমরা আত্মা বলি, ভূত প্রেত যেগুলো বলি, ওদের কিন্তু কোনো বাধা নিয়ম নাই। ওরা যাদের ভালো লাগে তার পিছনে চলে যায়, চলে গিয়ে এফেক্ট করে। গত বছর বলছিলাম তারা শরীর খুঁজে, তারা বডির খুঁজে থাকে, যে শরীরে তারা ভর করতে পারবে। এবং জিনরা বাঁচে কিন্তু 1000 বছরের কাছাকাছি, মানুষ 50-60 বছর বেশি বাঁচে না বাংলাদেশে গড়ায়ও। তো ওরা যখন শরীরটা নিয়ে নেয় তখন আস্তে 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 মানুষের সেন্স চলে যায়। এটা কিন্তু মানে হুট করে হবে না, আস্তে আস্তে হবে, এবং চিকিৎসা টিকিৎসা কোনো কিছু কাজ করবে না। কবিরাজরা পারবে না, যদি কোনো ইফিট টাইপের জিন থাকে, শক্তিশালী জিন থাকে, পারবে না। তো এই হচ্ছে বিষয়। তো আপনার আম্মুর যে প্রবলেমটা আমি যেগুলো বলতে সেগুলো কি ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে। এরকম
আমরা যারা বাসায় থাকি বা যারা এখন লিসেনার ডর শুনতেছি বা আমাদের টেয়ারকার প্রোগ্রাম শুনতেছি, তারাও একটু খেয়াল রাখবেন। যদি আপনাদের আশপাশে কোনো উপস্থিতি ফিল করেন, দোয়া দোয়া পড়বেন, কারণ উপস্থিতি ফিল করাটা খুবই স্বাভাবিক। কারণ আমার এই কথাগুলো জিন্নাও শুনতেছে, যারা ধর্মীয় বিশ্বাস করেন তারা বিশ্বাস করেন যে জিন নামে একটা প্রজাতি পৃথিবীতে অবস্থান করে। তো ওরাও কিন্তু শুনতেছে আমাদের কথাবার্তা, তাদের সাহস বাড়তেছে দিন দিন, মানুষ জাতির তো সবকিছু জেনে যাচ্ছে ধীরে ধীরে। তো আপনারাও একটু খেয়াল করবেন, ডর টেরর প্রোগ্রাম শোনার পাশাপাশি যদি আপনাদের কোনো শব্দ হয় রুমের কোনো কারণ ছাড়াই, বা বিড়াল যদি ডাকে রাত্রে মধ্যরাতে কোনো কারণ ছাড়া, কিন্তু আপনার উকি মায়ের দেখতে কাছে বিড়াল নেই, যখন জানলা খুলে দেখেন বিড়ালের শব্দ নেই, আবার জানলা লাগাই দিচ্ছেন শব্দ হচ্ছে, এই ধরনের প্রবলেম আপনাদের হবে, এবং এগুলো একটু একটু খেয়াল রাখবেন, দোয়া পড়বেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে।
আমার যে সমস্যাটা তো শুরু হচ্ছে তা হলো আমার বোন জন্মগ্রহণ করার পরেই, আমার বোন জন্মগ্রহণ করছে,
বোন কই এখন?
এখন আমার নানু বাড়িতে থাকে, ও পড়াশোনা করে।
আচ্ছা, এটা কোনো সমস্যা নাই, আমি আপনাকে রেডিওর যেহেতু আমাদের সরাসরি সলিউশন দেওয়াটা নিষেধ আমাদের, তো রেকর্ডিং এর পর আমি আপনাকে জিনিস দিব, সেটা নিয়ে যাবেন। আমি আশা করি
আপনি বলছিলেন যে একটা ছবি নিয়ে আসলে আপনি ট্যারট কার্ডের সমস্যা নাই,
আমি এমনি অবস্থা খারাপ, ট্যারট কার্ড ফলে আরো অবস্থা হয়ে যাবে খারাপ, আমি ট্যারট কার্ড পড়তেছি আমার মতো করে, আমি একটা সলিউশন আপনাকে দিব। আমি আশা করি ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনি টের পাবেন যে মানে উন্নতি হচ্ছে ইনশাল্লাহ, কিন্তু কথা যেগুলো বলবো সেগুলো শুনতে হবে, একদম এ টু জেড শুনতে হবে, যেভাবে আমি ওষুধ দিব আপনাকে।
আচ্ছা, এবার আপনার কি সমস্যা বলেন?
আমার যে সমস্যা, আমার প্রতিদিনই সমস্যা, মানে কি যে স্বপ্ন দেখি আমি নিজেও বলতে পারি না, ঘুম থেকে ওইটা অনেক সময় বলতে পারি আর অনেক সময় বলতে পারি না, অনেক সময় শয়তান দেখি, অনেক সময় কোথায় যেমন আমার মাইদে নিয়ে ফালাইতে পারছে, অনেক কিছুই দেখি, যা পরে সকালে আবার মনে থাকে না আমার, কিছুক্ষণ পরে আমার সবকিছু বুঝা যায়, প্রতি রোজ গোসল করতেছি ঘুমাতে ওইটা যে আমার কি এই একটা রোগ হলো, আমার আম্মার ছোটবেলা থেকে এই কষ্ট করে অহন কষ্ট, অনেক সময় মাথার মাঝে বাড়ি মারি যে আল্লাহ আমি কি অপরাধ করলাম, আমার কোন রোগ দেওয়া হলো, আমার আম্মুকে রোগ, সবাই ছোটবেলাতে কষ্ট, এখনো কষ্ট হই, অনেক সময় বলি যে সুসাইড করবো, পরে আবার চিন্তা করলাম যে সুসাইড করলে তো আবার আমাকে দুজক হয়ে নিব, এত কষ্ট করে গেলাম আবার হেন হয়ে গেলে দুজক হয়ে যেমন লাগে।
আপনার ভাই বোন কজন?
আমরা চার ভাই এক বোন।
আপনাদের সবার মধ্যে সমস্যা হবে আস্তে আস্তে, হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনাকে।
ঠিক আছে, আমার বড় ভাই এই আমার যে রোগটা সেও শেয়ার করছে না, আমি যখন বাইরে গেছি
কিন্তু বোন ছাড়া, বোন ছাড়া সবার মধ্যে সমস্যা হবে, বোন সবচেয়ে খুশি থাকবে, হাসুকি থাকবে,
আমার বোনটাই সুখী আছে আর কেউ সুখী নাই,
তাদের ভাই যারা আছে তাদের মধ্যে আস্তে আস্তে বিচ্ছেদ তৈরি হবে, মাস আস্তে সারা ছেলে তৈরি হয়ে যাবে, মানে একজন একজন সময় দিবে না, আস্তে আস্তে মানে দূরত্ব তৈরি হবে আপনাদের ভাইদের মধ্যে।
আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার ভাই এখন কি বড় দিন, উনি কি করতেছে?
ওটা আমি এটা আমরা বলতে পারি না, এম বলে দিই আপনাকে একটা বিষয় সবাই লিসনারদের শোনা উচিত, ইলমে গায়েব বলে এটাকে, ইলমে গায়েব এই ক্ষমতা আল্লাহ তাআলা
কাউকে দেয়
না, কাউকে দেয় না, ইলমে গায়েব মানে হচ্ছে গায়েব জানা। আমরা বলতে পারি যে কালকে বৃষ্টি হবে, এটা বলতে পারি না, বলতে পারি কালকে বৃষ্টি হতে পারে, আমি আপনাকে বলতে পারি যে আপনার কালকে এটা হতে পারে, আমি কখনো শিওর বলতে পারবো না যে এটা হবেই, কেন বলতে পারি না, এটা নিষেধ আমার। আপনার ভাই কি করে সেটা জানতে হলে কার্ড পড়তে হবে। বয়স কত?
বারো বয়স 21।
ওটা করতে হলে আমাকে কার্ড পড়তে হবে, কার্ড পরে দু তিনটা সাজেশন আসবে, যে দু তিনটা কাজ আসবে, যেমন হয়তো এই তিনটার মধ্যে একটা কাজ করে এরকম আসবে, তো এটা যেন আপনার কোনো বেনিফিট হচ্ছে না। আর ট্রিটমেন্টটা দেবে সেটা আমাদের ইসলামী শরীয়তের মতো করে, ফিকালাম ছাড়া, এগুলো বাদ দিয়ে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পার্টে আমরা যেটা দেখছি যে অপু যে ছেলেটা আসলে এসছে ওদের পারিবারিক অবস্থা খুব খারাপ, এটাকে আপনারা যদি সায়েন্সের জায়গা থেকে ব্যাখ্যা করেন তাহলে নিঃসন্দেহে এটার একটা ব্যাখ্যা পাওয়া সম্ভব। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর জায়গাটা থেকে যদি কেউ জিনিসটাকে বিলিভ করেন, সেই বিলিভের প্রতি আমাদের কোনো সে নাই, তবে বিষয়টাকে আমি বলবো যে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ওরা সুস্থ হোক এটাই আমরা চাইব। আর যেহেতু ওই যেটা বললো আর কি, এমন কিছু ওয়ার্ল্ড এক্সিস্ট করে আমাদের মধ্যে যেটা সম্পর্কে আমরা তেমন কোনো জ্ঞান রাখি না, সুতরাং সবকিছু নিয়ে আসলে যে প্রপার জায়গা থেকে কনক্রিটলি বলা যে এটার জন্য এটা হচ্ছে, সেটা কেবলমাত্র সায়েন্সই বলতে পারে, সায়েন্সের যতটুকু জ্ঞান আছে সেই জায়গাটা থেকে। আমরা সবাইকে উৎসাহিত করবো এরকম জায়গায় যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন এবং ভালো ডাক্তারের পরামর্শ নিন। ওকে, সো থ্যাংক ইউ অপু আমাদের এখানে আসার জন্য। এর পরবর্তীতে যদি রেজা ভাই তোমাকে কোনো কিছু বলতে চাই পার্সোনালি, সেটা এখন তুই তোমার ব্যক্তিগত বিষয় এবং এবং এই পার্টটাতে আমরা মনে হয় গেস্টের ব্যাপারটা আজকে রেজা ভাই এখানেই শেষ করি। আমাদের আপনার বোধহয় নিজস্ব জায়গা থেকে কিছু বলার ছিল, কিছু মেসেজ ছিল, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, রাইট? ওকে রেজা ভাই, আমরা এবার মনে হয় যে ওই বিষয়টাতে ঢুকতে পারি। আপনি যেটা অনুষ্ঠানের শুরুতেই আমাকে বলছিলেন যে আপনি জিনদের নিয়ে কিছু বলতে চান, অনেকদিন যাবত আপনি যেটা চাচ্ছিলেন যে জিনদের নিয়ে আপনি কিছু বলতে চান।
আচ্ছা, একটা বিষয় কি রেজা ভাই, লিসনারকে একটা বলতে চাই যে আমার সাথে কিছু ঘটনা ঘটে গেছে এই কয়েকদিনে, অনেক জটিল ঘটনা। প্রত্যেক বৃহস্পতিবার রাতে আমার সাথে কিছু ঘটনা ঘটে, যখনই আমি যখন লাইভে যাই, যাওয়ার পরে আমার সাথে ঘটে বা রেডিও যারা রেকর্ডিং করে তাদের সাথে ঘটে, ইভেন কিবরিয়ার সাথে ঘটে। তো আমি কিছু জাস্ট কয়েকটা ইমেল পড়তে যাচ্ছি, আমার কাছে কিছু মেল আসছে, যে আমাদের যে পেজটা আছে DRRT.tarot ফেসবুকে। তো আমি একটা কোশ্চেন করছিলাম সবাইকে যে যারা আপনারা রেডিও শুনেন, আলটিমেটলি তো মোবাইল দিয়ে শুনেন, তো যারা শুনেন রেডিও আমাদের প্রোগ্রামটা যারা শুনেন, তাদের কি কি প্রবলেম হচ্ছে শোনার পরে? তো বেশ কিছু প্রচুর কমেন্ট, মানে বলবো হাজারের উপরে কমেন্ট আসছে। সেগুলো আমি একটু যদি পারমিশন আমি একটু পড়ে শোনাবো আর কি।
ওকে শিওর।
একজন লিখেছেন, হৃদয় আর হোসেন, জীবনের প্রথমবারের মতো এমন কিছু ফেস করলাম, রেডিও শুনতেছি রাব্বি ভাইয়ের ১০-১৩ এপিসোডটা। এপিসোডের শেষের দিকে আমার সাথে ঘটে গেল এক ঘটনা, ঘটে গেছে কয়েকটি ঘটনা, লেখাটা একটু অন্যরকম, ঘটে গেছে কয়েকটা ঘটনা, আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, রেডিও শোনার শেষে ধুম করে মোবাইলটা অফ হয়ে গেল। আমি ওনার মতো করে বলছি, উনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে বলছি। হ্যাঁ, ধুম করে মোবাইলটা অফ হয়ে গেল, ওই মোবাইল দিয়ে শুনতেছিলাম ডট টেরট, তাও আবার রেডিও বেসির অ্যাপ দিয়ে। যাই হোক, হয়ে গেল মোবাইল অফ, এরপরে ফোন খুলে দেখি চার্জ প্রায় শেষ, এক মিনিট পরেই ফোনের কোনো ফাংশনই কাজ করছে না, ল্যাপটপে গান শুনতেছি, হঠাৎ করে গান অফ হয়ে গেল, আবার চলতেছে ল্যাপটপ, আবার পুরো বন্ধ হয়ে গেল, আমি তাজ্জব হয়ে গেলাম। আবার মোবাইল দিয়ে রেডিও অ্যাপ কানেক্ট করলাম, সাথে সাথে অফ হয়ে যাচ্ছে মোবাইলের কোনো কিছু, কোনো বাটন কোনো কিছু কাজ করছে না। তারপরে কিছু শোনা ছিল না, কোনোভাবে ল্যাপটপটা অন করলাম, আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। তারপর ল্যাপটপে আমার আয়তুল কুরসি ছিল, চার পাঁচটা প্লেয়ার অন করে একসাথে আয়তুল কুরসি ছাড়লাম, তারপরে সব ঠিক। এই ঘটনা, টোটাল ঘটনা প্রায় আধা ঘন্টা ঘটেছে এবং আমার নিজের সাথে ঘটেছে। লিখেছে হৃদয় আর হোসেন। আরেকজন আমাদের গেস্ট লিখেছেন, ওনার নামটা আমি পড়তে পারছি না, ভাই শুরুতেই বলে রাখি, আমি একজন ফুটবল প্লেয়ার, আমি দলের একমাত্র ১৩ রাউন্ডের জন্য শুনি। আমি লাস্ট এপিসোড শোনার পর আমি কিছু সমস্যার মধ্যে পড়েছি, যেমন আগে বলেছি আমি ফুটবল প্লেয়ার, আমি প্র্যাকটিসের জন্য ভোর ৬টার দিকে উঠে ৬ বছর ধরে ফুটবল প্র্যাকটিস করি। স্বাভাবিকভাবে এই ফুটবল খেলার ফল আমার পায়ে ছোটখাটো ব্যথা পায় টুকটাক, তাতে কোনো সমস্যা হয় না, প্র্যাকটিস করলে সবারই হয়। তারপর আমি প্লে করার সময় একটি ব্রিক আছে, উনি বলতেছে উনি খেলার সময় লাস্ট এপিসোড শোনার পরে উনি মাঠে খেলতে গেছিল প্র্যাকটিস করতে, হঠাৎ করে একটা ইট পায়ের সাথে বাড়ি লাগে, আমি খুব ব্যথা পাই। আমি মনে করেছিলাম ব্যথাটা এত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমি মাঠে দাঁড়াইতে পারছিলাম না। ইভেন এমন অবস্থা হয়েছে যে এক্স রে পর্যন্ত করতে হয়েছে, এক্স রে করার পরে দেখা গেছে যে পায়ের হাড্ডি ভেঙে গেছে, যেটা অসম্ভব। এরকম প্রতিনিয়ত আমার পায়ে ব্যথা লাগে, কিন্তু ওদের হাড্ডি ভেঙে গেছে। তারপরে খেলাটা মিস, ওদের একটা লিগ খেলা ছিল আর কি, লিগ খেলাটা মিস হয়ে যায়। আই এম সো স্যাড, আই ডোন্ট নো এটা কি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে কিনা, আমি জানি না। এই অ্যাক্সিডেন্ট আমার জীবনে ঘটে নাই, আমি কখনো কল্পনাও করিনি এই ১৩ শোনার পরে আমার এই অবস্থা। এরকম আরো অসংখ্য মেল আসছে কি, বুঝলেন যে সমস্যা কার কার হয়েছে। এখানে আরো অনেকে লিখেছেন, এমডি মেহেদী হাসান হিমেল, আমার কিছু প্রবলেম হয়েছে রেজা ভাই। জে এইচ সনেট লিখেছেন, লাস্ট ওয়ান মান্থে আমি একবার সাইকেল অ্যাক্সিডেন্ট করেছি, দুইবার সিক হয়েছি এন্ড এখনো সিক, একবার ফ্যামিলির সাথে ঝগড়া হয়েছে, এটা নর্মাল না।
আমার মনে হয় কি জিনিসটা, আসলে আমি বলি এগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা, কি টায়ার কাট শোনার পরে এটার মধ্যে কোনো রিজাল্ট খুঁজে খুঁজে পাচ্ছে, পরে
সমস্যাটা হচ্ছে। একজন লিখেছেন সুরথিয়া সাহা, আপনাদের এই শোটা শোনার পর আমার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, দম নিতে পারছি না, পেটে অনেক কষ্ট হচ্ছে, এর আগে কখনো এমন কিছু হয়নি, আপনাদের শো শোনার পর থেকেই হচ্ছে, এরকম অনেক সমস্যা হয়। এমনকি আরো আরো
দোকানে আমার মনে হয় কি এই একটা বিষয় আমরা এখানে একটু বলি, সেটা হচ্ছে ট্যারট কার্ড যাদের রিড করা হয়, এটা হচ্ছে রেজা ভাইয়ের মতে যে হ্যাঁ তাদের সমস্যা হয়, শুনলে এটা সমস্যা হবে ব্যাপারটা আসলে এরকম না, আর অনেকেই হয়তো বিষয়টাকে মিলিয়ে ফেলছেন।
আচ্ছা, অনেকে জানতে চাচ্ছিল যে জিনদের সম্পর্কে তারা জানতে চায়, জিনদের সম্পর্কে বলতে যাচ্ছি, অনেকে ইলুমিনেটি সম্পর্কে জানতে যাচ্ছে আর কি। ইলুমিনেটি হচ্ছে একটা সিক্রেট সোসাইটি, এটা নিয়ে একটা এপিসোড আমরা করবো আগামীতে। ইলুমিনেটি একটা সিক্রেট সোসাইটি বলা হয় পৃথিবীতে, আমি সবকিছু রেডি করে নিয়ে আসি বলার জন্য। আর একটা বিষয় আমি চাচ্ছি বলতে, যে বাসায় যেটা মেজর, যেটা জিনদের সম্পর্কে বলবো আমি, হ্যাঁ সময় তো পাচ্ছি না, মানে গেস্ট আসে তো সময় নষ্ট হয়ে যাচ্ছে সেখানেই, তো আপনার বাসায় যদি কোনো জিনের অবস্থান থাকে, ওই যে সমস্যা হচ্ছে সবাই আমার সাথে দেখা করতে পারতেছে না, তো আপনারা কিভাবে বুঝবেন, নিজে নিজে বোঝার কোন উপায় আমি চাচ্ছি যে বলতে মানুষ।
ওকে ফাইন, তাহলে আমরা ছোট্ট একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে উপায়টা আপনার কাছ থেকে জানবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি আমরা, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড হন্টেড বাই প্রাইম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। পাঁচ মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে আসছি।
ডর মানে ভয়, হন্টেড বাই মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির পর আবারও ফিরে আসলাম, আপনারা শুনছেন ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড, আমাদের সঙ্গে আছে রেজা ভাই, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি তার কাছে। ওকে,
আজকে যে বিষয়টা আমি বলবো, আমি কিন্তু ধীরে ধীরে আগাবো, মানে স্টেপ বাই স্টেপ আমি আগাবো, বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আজকে যেটা বলবো, আপনারা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কিন্তু আমাকে প্রচুর মেসেজ করতেছেন, আমি রাতবিরাজ আপনার সাথে ফেসবুক পেজে আমি আছি, তো সবার আনসার করা কষ্টকর হয়ে যায় আমার জন্য, তাও আমি চেষ্টা করি সবাইকে আনসার করার। তো যারা মিসিং হচ্ছেন বা আনসার করতে পারছেন, তারা প্যারানর্মাল সমস্যায় ভুগতেছেন, বাসায় কিছু আছে মনে করছেন, করতেছেন বা বাসায় আত্মা টাত্মা আছে বা জিন ভূত আছে, তো আমরা জিনকেই নর্মালি কিবরে ভাই সবাই আত্মা বলি, কেউ প্রেতাত্মা বলি, এইসব কথা বলি। আমি এখন জিনের কথাটা আত্মা বা ভূত নিয়ে কথাটা বলবো, একই জিনিস। তো বাসায় যদি থাকে কিভাবে বুঝবেন আপনারা, আমি চাষ সহজে কিছু বলে দিই। মৃত্যুর যে পরের জগৎটা আমাদের আছে সেটা আমাদের জন্য ধোঁয়াশা, আমরা কেউ জানি না এটা কি। কিন্তু যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে তারা মনে করে যে মৃত্যুর পরেও মানুষ মারা যাওয়ার পর পৃথিবীতে তাদের মতো করে ভূত প্রেত এরা বিচরণ করে, মানুষের আশপাশে বিচরণ করে। মনে করেন আমার ভাই মারা গেছে বা আমার বোন মারা গেছে, আমার জন্য বলতে সুবিধা হবে। এখন বিশ্বের প্রিয়জনদেরকে ছেড়ে তারা যখন অন্য কোথাও চলে যায়, মানুষ মারা যায়, তারাও চায় যে প্রিয়জনকে দেখতে চায়, যে বাবা মারা গেল তারা দেখতে চায় সন্তান ঠিক আছে কিনা, সন্তান কি করতেছে, অনেক সময় সন্তানের এক্সিস্টেন্স ফিল করে। আমরা অনেক সময় বিষয়গুলো বুঝতে পারি, বুঝতে পারে আমরা হেসে উড়িয়ে দিই বিষয়গুলো। যে আমরা যেমন সিনেমা দেখছি ভূতের সিনেমা, যে ভূত আসছে আইসা মানুষকে মেরে ফেলছে, তো গবেষকরা যারা আছে রিসার্চ চালা তারা এটা বিশ্বাস করতে রাজি না, যে না সিনেমা যেটা হয় বাস্তবে আসলে বিষয়টা এরকম না, বাস্তবে একটু ভিন্ন। তার গবেষকদের মতে হচ্ছে যে প্রিয়জন ওদের সাথে আত্মারা একটা মাধ্যম তৈরি করে যোগাযোগ করার, আত্মারা যখন যোগাযোগ করার মাধ্যম তৈরি করে তখন যদি ওরা ভয় পেয়ে যায় তখনই আত্মাটা ওই মানে রিলেশনটা ব্রেক হয়ে যায়, আত্মার সাথে মানুষের রিলেশনটা ব্রেক আপ হয়ে যায়, আর হয় না জিনিসটা,
শুধু ভয় পেলেই হয়,
ভয় পেলেই সমস্যা হয়। তো আমরা কিন্তু ভয় পাই, আমরা যদি আসলে ভয় না পাই, সাহস করে যদি চেষ্টা করি যে আমার দাদা মারা গেছে বা দাদি মারা গেছে, আমি ফিল করতেছি যে আমার বাসায় কিছু একটা আছে, এটা হয়তো জিন হতে পারে অথবা আপনার দাদা দাদির রূপে কেউ আসতে পারে, কিন্তু হয়তো এটা আল্লাহ একটা নিয়ামত। যদি আত্মা আমরা জানি পৃথিবীতে ফিরে আসে না, এখন মহাজগতে অনেক কিছু আছে যে আমরা জানি না, অনেক কিছু আছে যে আমাদেরকে বলা হয় নাই, সেগুলো আমরা জানি না। তো বিষয়টা ঠিক এরকম, তারা আমাদেরকে জানান দেয়, কিন্তু আমরা যদি ভয় পাই তাহলে জিনিসটা কমিউনিকেশনটা গ্যাপ হয়ে যায়। তো বিশেষজ্ঞ যারা আছে তারা বলছে যে বিভিন্ন দিক আছে, এই দিকগুলো যদি আপনার বাসার মধ্যে রিয়েলাইজ করেন তাহলে বুঝবেন যে সামথিং রং এট ইয়ার হোম। এই প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যদি হঠাৎ করে দেখেন সবকিছু ওকে, কিন্তু বাসার বাল্বের আলো কমে যাচ্ছে বা একটা লাইট লাগাচ্ছেন বারবার ওই লাইটটাই বারবার ফিউজ হচ্ছে, ওই একই হোল্ডারে কারেন্টের লাইন সব ঠিক আছে বাট ওই স্পেসিফিক ওই জায়গায় লাইটটা বারবার ফিউজ হচ্ছে।
তারা কি কোনো মেসেজ দিতে চায়?
ওরা মেসেজ দিতে চায়, হ্যাঁ, কারণ আমরা জানি যে এরকম জিন জাতীয় বা আত্মা জাতীয় জিনিসের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক একটা পাওয়ার থাকে। আমি একটা অলরেডি মেশিন একটা অর্ডার করছি, যে মেশিনে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ধরা যায়, মেশিন থাকে ওটা নিয়ে আমরা নেক্সট আমরা যেদিন যাবো হন্টেড প্লেস গুলোতে সেগুলো নিয়ে আমরা কিবরে ভাই দেখবো যে আসলে আশপাশে কতটা পাওয়ারফুল জিনিস আছে। তো এই বিদ্যুতের সাথে তাদের একটা কানেকশন থাকে, হ্যাঁ, কারণ যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তাদের বডি থাকে, তাদের বডি অনেক হিট হয়। তো বাল্ব যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা কেটে যায়, বারবার কেটে যাচ্ছে, তখন ভাববেন যে এখানে সামথিং কিছু একটা আছে, তো আপনি ওই জায়গাটাকে মাধ্যম হিসেবে ধরে নেবেন। তারপরে যদি দেখেন যে বাসার তাপমাত্রা হঠাৎ করে চেঞ্জ, আপনার রুম চারটা রুম, তিনটা রুমের টেম্পারেচার নর্মাল বা অন্য রুমের টেম্পারেচার বেশি ঠান্ডা বা বেশি গরম, তাহলে ভাববেন যে ওই রুমে কিছু একটা আছে, বা আপনার ওই রুমে ঢোকার সাথে সাথে আপনার লোমগুলা দাঁড়া যাচ্ছে, বাথরুমে যাচ্ছেন বাথরুম নর্মাল বাট একটা বিশেষ কোন রুম, যে রুমে সচরাচর মানুষ যাওয়া আসা করে না, রুমটা অ্যাবান্ডন পড়ে আছে, হঠাৎ হঠাৎ যাওয়া আসা, বা ড্রয়িং রুম যেটা আমরা বলি, গেস্ট ক্লাসে রুমটা খোলা হয়, ওই রাত্রেবেলা রুমে ঢুকছেন শরীরে কেমন জানি লাগতেছে আপনার, বা আপনি এখন আমার কথা শুনতেছেন আপনার কাছে মনে হলো পিছনে কেউ একজন বসে আছে, বা আপনার এখানে আপনি শুয়ে শুয়ে শুনতেছেন শীতের রাত আপনি কম্বলে শুয়ে আছেন, বা আপনি ফিল করেছেন যে না বিছানার নিচে কিছু একটা আছে। এবং আমরা জানি যে আমাদের বিছানার নিচে অংশ পরিষ্কার করা হয় না, এটা মনে রাখবেন, আপনি রুকিমে দেখতে পারেন, আমার কথা শুনতে শুনতে রুকিমে দেখতে পারেন কিছুই নাই, কিন্তু আপনি ফিল করতেছে যে বিছানার নিচে কিছু একটা আছে। অনেক সময় কিন্তু আসলেই থেকে থাকে, আমরা জানি না, তারা কোনো আপনার ক্ষতি করবে না, জাস্ট তারা বিছানার নিচে থাকবে। আমরা জানি যে নোংরা জায়গা ময়লা জায়গা এইসব জায়গায় জিনরা থাকে। আচ্ছা, হঠাৎ করে শুনতে পারেন যে আপনার নাম ধরে ডাকতেছে, আপনার মায়ের গলা, বাবার গলা বা পরিচিত কোনো গলা, আপনি আইডিয়া করেছেন যে ও হইতে পারে এটা অমুক, আমার ভাই হইতে পারে, বাবার বাবা হইতে পারে ডাকতেছে, আসলে আপনার বাবা তো ঘুমিয়ে আছে বিছানায়,
ঠিক আছে,
তখন বুঝবেন যে না এটা অন্য কারো ডাক, এটা সামথিং রং। হ্যাঁ, এগুলো একটা মাধ্যম, এই যেগুলো আমি বলতেছি এরকম কিছু কারণ নিয়ে বলবো, এগুলো হচ্ছে সিস্টেম যে আপনি বুঝতে পারবেন বাসায় কিছু আছে কিনা। একটা হচ্ছে বিষয় হচ্ছে ঘড়ি, আমরা যে ওয়ালে ঘড়ি লাগাই দেয়াল ঘড়ি, ঘড়ি চলতেছে সুন্দর চলতেছে, হঠাৎ করে ঘড়ি বন্ধ হয়ে গেছে, কোন কারণ নেই, হঠাৎ করে বন্ধ, এটা তো অবাক হওয়ার কিছু নাই। হ্যাঁ, যখন ঘড়িটা বন্ধ হচ্ছে টাইমটা খেয়াল করবেন, কোন সময় ঘড়িটা বন্ধ হয়েছে, ওই সময়টা মনে করেন ঘড়ি বন্ধ হয়েছে দুইটা সময়, দুইটা রাতও দুইটা হতে পারে, দিনও দুইটা হতে পারে, টাইম দুইটা, ওই দুইটায় কোনো বিশেষ ঘটনা আপনার সাথে ঘটবে, হয় কেউ মারা যেতে পারে বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যদি খারাপ আত্মা চলে আসে খারাপ কিছু হবে, যদি ভালো আত্মা চলে আসে ভালো কিছু হবে।
ওকে,
ওই টাইমটা খেয়াল করুন যখন ঘড়িটা বন্ধ হয়ে গেল কিনা, বা বন্ধ হতে পারে আমাদের ঘড়ির ব্যাটারি শেষ হলে বন্ধ হতে পারে, বাট যে টাইমটা তো ব্যাটারি ঠিক আছে, ব্যাটারি একটা ঘড়িতে একটা ব্যাটারি ছয় মাস যায়, আপনার সেখানে তিন মাসই বন্ধ হয়ে গেল কারণ ছাড়াই। এটা অনেক সময় প্যারানর্মাল অ্যাক্টিভিটির কারণে বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে এটা হয়।
আচ্ছা,
তারপরে আরেক বিষয় আছে, যেমন ধরেন কোন মানুষ মারা গেছে, আপনি তাকে দেখতে গেছেন, লাশ দেখতে গেছেন, লাশ দেখে বাসায় ফিরতেছেন, তো বাসায় ফিরতে ফিরতে আপনি রাস্তায় এমন কাউকে দেখে বসলেন যার চেহারা মৃত ব্যক্তির সাথে মিলে যায়। হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত, আমি আপনার থেকে বলতেছি। অনেক সময় দেখা যায় যে মিলে গেছে তাদের চেহারা, এবং অনেক সময় এমনও হয় যে আপনার খুব আপনজন মারা গেছে কিন্তু আপনি রাস্তার মধ্যে এমন কাউকে দেখলেন যে মারা যাওয়ার সাথে চেহারা মিলে, আপনার বোন মারা গেছে, ভাই মারা গেছে, বা চাচা কেউ কেউ মারা গেছে কিন্তু খুব ঘনিষ্ঠ আপনার সাথে, রাস্তায় কাউকে দেখলেন যে চেহারাটা মিলে যায়, এর মানে কিন্তু সে মানুষ, বাট এটা আপনাকে ইঙ্গিত করতেছে, কোন আত্মা বা জিন আপনাকে ইঙ্গিত করেছেন তার সাথে কথা বলো, তার সাথে মিশো, তুমি অনেক জানতে পারবা। হ্যাঁ, আমরা কিন্তু কখনো এগুলো করি না আমাদের লাইফে, বাংলাদেশে আমার মনে হয় না জীবনে কেউ এই কথাগুলো শুনছে আগে, বা এগুলো হচ্ছে মাধ্যম যে আপনি কমিউনিকেট করার মাধ্যম, যদি কেউ মারা গেছে বা কারোর সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন আপনি, সেই মাধ্যমগুলো কিন্তু আমি আপনার থেকে আস্তে আস্তে বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। তারপর একটা হচ্ছে ছায়া। আমি গত বছর বলছিলাম ছায়া দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, এবং যারা ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, তারা ছায়াকে ইউজ করে, ছায়া দিয়ে অনেক কিছু করা যায়। এবং ছায়ার একটা নিজস্ব যেহেতু জিনিসটা এক্সিস্ট করে, ছায়া এক্সিস্ট করে যেটা আমরা দেখতে পারি, তার একটা ক্ষমতা আছে, সেটা নিয়ে অন্যদিন বলবো, জাস্ট আমি বেসিক গুলো বলে দিই। ছায়া অনেক সময় মনে হয় যে ছায়া আমরা ফিল করতে পারি, মনে আপনি একটা জিনিস করে দেখবেন আজকে রাত্রে যারা শুনতেছেন, একটা ছায়ার মধ্যে একটা পা, মনে করেন পায়ের আঙ্গুল, বুড়ি আঙ্গুল, খালি পায়ে দাঁড়াবেন দুই মিনিট, বা পায়ের মধ্যে যেখানে ছায়া পড়ছে ছায়াতে মেচে কাটে দিয়ে আগুন ধরে দিবেন, দেখবেন ওই জায়গাতে আপনার ফিল হচ্ছে, হবে এটা ফিল যে হবে না, মানে 100% ফিল হবে যদি আপনি ফিল করতে পারেন, মানে ওইরকম আপনার যদি মন মানসিক থাকে যে আমি এখন নিজেকে ওভাবে নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে আপনি টেস্ট করতেছেন যে দেখি তো কি হয়, দেখি তো কি হয়, ফান করে সেটা তাহলে হবে না, যদি সিরিয়াস থাকেন চেক করে দেখতে পারেন। তো যদি আমরা দেখি যে ছায়া আমি হেঁটে যাচ্ছি সোজা, বা ছায়াটা একটু পরে গেল আমার সাথে গেল না, একটু খেয়াল করবেন, আপনারা যারা রেডিও শুনতেছেন হয়তো রেডিও শোনার পরে বাথরুমে যাবেন, মুখ টুক ধোবেন, ব্রাশ করে ঘুমাবেন, তো একটু খেয়াল করবেন যে আমাদের এই প্রোগ্রামটা শোনার পরে আপনি হাঁটতেছেন ঠিকই, বাথরুমে আয়নার দিকে তাকাচ্ছেন, যার মুখটা সরালেন আপনার আয়নার যে চেহারাটা, আপনার আয়নার যে আপনিটা, সেটা একটু পরে সরছে, জাস্ট মিলি সেকেন্ড পরে সরছে, এর মানে কি, কেন সে পরে সরবে, এখানে সামথিং রং। আমাদের সবার সাথে কিন্তু জিনভূত লেগে থাকে, আমরা এটা ভয় পাই কিন্তু আমরা দেখি না সরাসরি। ছায়া এবং আয়নার বিষয়টা একটু খেয়াল করবেন। তারপরে কিছু আত্মা থাকে, জিন থাকে, যারা স্পর্শ করে, যেটা আপনাকে ছুঁতে পারবে। জিনদের তিনটা জাত আছে, এটা আমি জিনদের যেদিন বলবো সেদিন বলে দিব। তো একটা জাত আছে যেটা আপনাকে বডিতে টাচ করতে পারবে, ঘুমে আসেন হঠাৎ করে সে আপনাকে টাচ করবে, বুকের মধ্যে চাপ দিয়ে বসবে, আপনার ঘুমের মধ্যে সে বিরক্ত করবে। তো বিশেষজ্ঞদের মতে এরকম কিছু জিনিস আছে, এটা হয় যেরকম শরীরের বিশেষ কোন স্থান, আমাদের হাত পা নাক মুখ, আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে আমাদের বডিতে, ফাইভ অর্গান, এই বিষয়গুলো করে কি, এরা এরা ইনভাইট করে আত্মাকে। আমি প্রথমে বলে নিয়েছি আমি জিনের জায়গায় আত্মা ইউজ করতেছি শব্দটা, বোঝার সুবিধাতে। তো আমাদের বডির বিভিন্ন পার্ট আত্মাকে ইনভাইট করে, ঠিক তেমনি দেখবেন আমরা বসে আছি হঠাৎ করে মাসুল লাফাচ্ছে, আমাদের হাতের একটা মাসুল লাফাচ্ছে, আমাদের চোখের একটা ভ্রু অটোমেটিক লাফাচ্ছে, মুখের একটা অংশ মাংস মাংস বেশি লাফাচ্ছে, কেন লাফাচ্ছে, অবশ্যই সাইন্টিফিক ব্যাখ্যা এটা আছে, আমাদের কোষগুলা হ্যাঁ সংকুচিত হয় জন্য লাফায়, কিন্তু এটাতে কি শেষ, কে কোষটাকে সংকুচিত করলো, এটা কে, আপনি কোষে সংকুচিত করছে এটা কে করলো, উনি কোথায়, আমরা জানি সৃষ্টিকর্তা, কেন করলো সৃষ্টিকর্তা, কেন পুরা বডি রেখে মুখের কোষটাই সংকুচিত করলো, অবশ্যই এখন ইঙ্গিত করে আপনার অশরীরী আত্মাকে। তখন দেখবেন বডির কোন একটা অংশ হঠাৎ করে তাপ বেড়ে গেছে বা কমে গেছে, হ্যাঁ তখন বুঝবেন যে সামথিং রং অ্যারাউন্ড ইউ। তখন আমাদের রাত্রেবেলা ঘুমের মধ্যে অনেক সময় চেপে ধরে, নিঃশ্বাস বন্ধ করে ফেলে, ঘুমের মধ্যে বিরক্ত করে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন উল্টা পাল্টা, হ্যাঁ তো এগুলোর সাথে যদি বাস্তবে কোনো মিল পান খুঁজে, যে আপনি ঘুম ভাঙার পরে একটু আনিজি লাগতেছে, একটু কেমন কেমন লাগতেছে, তাহলে বুঝবেন যে আপনার বাসায় সামথিং কিছু একটা আছে। তারপরে প্রথমে বলে নিয়েছি যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা, যেহেতু এই অশরীরী বার্তা ভূত প্রেত এসবের মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করে। তো দেখবেন কম্পিউটারে কাজ করেছেন কোনো কিছুই আপনি মন পাঠাতে পারতেছেন, আপনি মন চলে যাচ্ছে বারবার অন্যদিকে, কম্পিউটার মোবাইল এইসব জায়গায় আপনি ফেসবুক চালাচ্ছেন বা কাজ করেছেন, বাট মন টিকতেছে না, আপনার মন একদিকে বাট কাজ একদিকে, এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা কিন্তু আছে। কিন্তু আমি বলবো যদি এরকম হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার বাসায় আপনার যে রুমে আছেন সেই রুমে সামথিং এক্সিস্ট করে, আর আপনার রুমে যদি কোনো কিছু এক্সিস্ট করে সেটা অবশ্যই বিছানার নিচে।
ওকে,
বিছানার ঠিক আপনার যে বিছানায় বসে বসে শুনতেছেন বা যারা সোফায় শোনেন বা বেডে শোনেন, মূলত বেডের ঠিক নিচে, আপনি এখনই খেয়াল করে দেখেন কথার পাশাপাশি লাইট মেরে দেখেন বিছানা অবশ্যই ময়লা পাবেন, ধুলাবালি পরা পাবেন, এগুলো ক্লিন করে রাখবেন তাহলে কমে যাবে এই বিষয়গুলো। একই স্বপ্ন বারবার দেখা, একটা বিষয় হচ্ছে একই স্বপ্ন বারবার দেখা, যদি কোনো ভয়ঙ্কর স্বপ্ন বারবার দেখা দেখেন স্বপ্নের মাধ্যমে আত্মারা আমাদের সাথে কমিউনিকেট করতে চায়, তারা আমাদের কোনো কিছু বলতে চায়, যে কোনো কিছু মেসেজ দিয়ে যায়, তো আমরা করে কি ভয় পেয়ে যাই, ভয় পেয়ে কবিদের কাছে যাই, হুজুরের কাছে যাই, এইসব জায়গায় যাই, গিয়ে তাদেরকে বলি, কিন্তু কোনো লাভ হয় না। তো আপনি নিজেই চেষ্টা করেন কমিউনিকেট করার, তাহলে হয়তো কোনো মেসেজ পাবেন, যে মেসেজটা আপনাকে ভালোর দিকে বা খারাপের যেটাই হোক নিয়ে যাবে একটা দিকে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, বাসায় শুয়ে আসেন হঠাৎ করে গন্ধ, দুর্গন্ধ বা সুগন্ধ, কোনো কারণ নাই, জানলা টান লাগানো, নর্মালি শুয়ে আসেন, হঠাৎ করে গন্ধটা কোথা থেকে আসলো, আশপাশে কোনো ডোবা নাই, নদী নালা নাই, কিছু নাই, কিন্তু গন্ধ কোথা থেকে আসলো, এবং এমন কোন সুগন্ধি যেটা আপনার প্রিয়জনের সাথে মিলে যাচ্ছে, আপনার মানে ওয়াইফের সাথে, যে অনেকে আছে ওয়াইফ মারা গেছে বা হাজব্যান্ড মারা গেছে, অনেক সময় দেখবেন তাদেরই শরীরের গন্ধ বা তাদেরই ব্যবহৃত সেন্ট বা আতরের গন্ধ আপনি পাচ্ছেন, তাহলে বুঝতে হবে আপনার বাসায় কিছু একটা এক্সিস্ট করে। যদি এরকম করে আমাদেরকে ইনবক্স করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কিভাবে সেটা দূর করা যায় বা কিভাবে আপনি পরিত্রাণ পাবেন চেষ্টা করবো আমি। তো আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে কি ভাই, তাহলে আমি আর অনেক কিছু বলতে চাচ্ছিলাম,
আমরা সামনের পর্ব নিয়ে আসবো। আর যারা আমাদের এই অনুষ্ঠানে আসতে চান তারা ফোন করবেন, আর যারা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে চান তাদের জন্য ফেসবুকের ঠিকানা বলে দিচ্ছি, www.facebook.com/tarot, আবার বলছি www.facebook.com/daartarot। আজকের মতো আমরা এখানেই শেষ করি, আগামী বৃহস্পতিবার রাত 12টার সময় আমরা আবারও ফিরব, কিন্তু দশ শুরু হবে ঠিক রাত 11টায়। ভালো থাকুন সবাই, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.